This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আজকে জীবনের গল্প বলার জন্য কোন বন্ধুটি আমাদের সঙ্গে রয়েছেন, কি তার জীবনের গল্প, সেই জায়গাটিতে আমরা যাব। তবে আপনারা নিশ্চয়ই জানেন যে গত সপ্তাহে আমাদের এখানে একটি হৃদয় বিদারক ভালোবাসার গল্প প্রচারিত হয়েছিল এবং সেখানে সূচি এসেছিলেন তার হাজবেন্ড মাকসুদকে নিয়ে এবং মাকসুদ তার জীবনের গল্পে সূচির প্রতি যে ভালোবাসা, শেষ পর্যন্ত সূচির যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, সেজন্য আপনাদের সবার কাছে সাহায্য চাওয়া, সবকিছু মিলিয়ে পুরো সপ্তাহ জুড়ে সূচিকে নিয়ে আমাদের হ্যালো 8920 শ্রোতা যারা তারা ব্যস্ত ছিলেন এবং কি পরিমাণ সাহায্য এসছে, সূচির বর্তমান কি অবস্থা, আমরা সবকিছু নিয়ে শাকিলের মাধ্যমে মাকসুদের কাছ থেকে আমরা প্রতিক্রিয়া শুনব। চলুন শোনা যাক।
কিবরি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমাদের 113তম পর্বে মাকসুদ এবং সূচির জীবনের গল্প প্রচার করি, তারপরে সূচির ক্যান্সারের চিকিৎসার জন্য আমাদের কাছে অনেক অনেক বন্ধুরা সাহায্য পাঠিয়েছেন। তারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, অফিসে সহশরীরে উপস্থিত হয়ে সূচি এবং মাকসুদকে দোয়া করে গিয়েছেন এবং অর্থ সাহায্য দিয়ে গিয়েছেন। আপনাদের এই পাঠানো টাকা সব মিলিয়ে আমরা হিসেব করে দেখেছি যে 210,000-এরও কিছুটা বেশি হয়েছে। এই টাকা আমরা মাকসুদকে হস্তান্তর করেছি সূচির চিকিৎসার জন্য। আর এই মুহূর্তে মাকসুদ আমার সাথে রয়েছে। মাকসুদের কাছে জানতে চাইব, 210,000 টাকা পাওয়ার পরে সূচির চিকিৎসা আসলে কিভাবে চলবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা তার কাছ থেকে শুনব। মাকসুদ,
সর্বপ্রথম আমার শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের রিসপন্ড পেয়ে আমি অত্যন্ত খুশি। তবে একটা কথা হলো, আমি যেন মাঝ পথে থেমে না যাই। 210,000 টাকা আজ এবিসির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে এসেছে। আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। যেটা আমি সবচেয়ে বেশি বলবো, ক্যান্সার একটা ব্যয়বহুল চিকিৎসা, আমাকে অনেক দূর যেতে হবে। সে পর্যন্ত আপনারা যদি আমার পাশে থাকেন, অবশ্যই অবশ্যই আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। আমাদের 12 ক্যামের জন্য প্রায় 6 লাখের উপরে লাগবে। তো অলরেডি আমরা প্রায় 210,000 টাকা আপনাদের প্রচেষ্টায় অর্জিত হয়েছে। আমি কল্পনাও করতে পারিনি আপনাদের এত ভালোবাসা আমি পাবো। এখন আমার মনে হয় আমি আমার কনফিডেন্স নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কারণ এই ধরনের একটা রেজিস্ট্রেশন আমার ওয়াইফের চিকিৎসার ক্ষেত্রে ব্যাপক একটা কন্ট্রিবিউশন এই এবিসি থেকে আপনাদের মাধ্যমে সংগ্রহ করে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই সকলকে। প্রিয় শ্রোতা মন্ডলী, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন আমার ওয়াইফের চিকিৎসা করাতে পারি শেষ পর্যন্ত এবং আমি আমার সেই কর্মস্থলে ফিরে যেতে পারি, পরিবারকে আবার আগের মতো ফিরে পাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
মাকসুদ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, সূচি চিকিৎসার জন্য আপনারা যে টাকা দিয়েছেন সেটার জন্য আমরাও আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তো সূচি এবং মাকসুদের ছোট্ট মেয়ে হুমাইরা বাবার কোলে চেয়ে সে এই মুহূর্তে আমাদের এবিসি রেডিও স্টুডিওতে রয়েছে। সে আসলে জানেও না যে তার মা একেবারে মৃত্যুসজ্জায় রয়েছে। এই শিশু কিছু বলে কিনা? হুমাইরা হুমাইরা আসলে কথা বলবার মতো অবস্থাতে নেই। তো যা হোক, আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবিসি রেডিওর সঙ্গে থাকবার জন্য। টিম হ্যালো 8920-র পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভকামনা। এখন ফিরছি কিবরিয়ার কাছে।
অনেক ধন্যবাদ শাকিল তোমাকে, এবং একই সাথে ধন্যবাদ জানাই আমার প্রিয় শ্রোতা যারা রয়েছেন হ্যালো 8920 তাদেরকে। আপনাদের এই ভালোবাসা নিঃসন্দেহে আমাদেরকে অনেক অনেক বেশি অনুপ্রেরণা দেয়। প্রিয় শ্রোতা, এই সাহায্য এই ব্যাপারটি অনবরত চলতে থাকবে। যারা আপনারা মনে করেন সাহায্য করবেন, বিকাশ নাম্বারটি আপনাদের নিশ্চয়ই জানা আছে, সেই বিকাশ নাম্বারে যদি আপনারা মাকসুদের স্ত্রীর জন্য কিছু পাঠাতে চান, সবসময় পাঠাতে পারবেন, সেগুলো অবশ্যই মাকসুদের কাছে চলে যাবে। আচ্ছা, এ পর্যায়ে চলুন আমরা আমাদের অতিথির সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন?
আমার নাম আজহারুল ইসলাম হীরা।
ফাইন, হ্যালো 8920 তো নিশ্চয়ই শোনা হয়।
জি,
আমাদের বেসিক কিছু নিয়ম আছে হ্যালো 8920, লাইক আপনার বয়স, আপনি কোথায় থাকেন, কি করছেন বর্তমানে, এগুলো যদি একটু বলতেন।
আমার জেলা ময়মনসিং, থানা নান্দাইল, বর্তমান চাকরি করতেছি।
বন্ধু, আজকে হীরা এখানে রয়েছে, হীরার জীবনের গল্প আমরা এখানে প্রচার করছি। তবে তার আগে বলতে চাই, হীরাকে যদি আপনি দেখতে চান কিংবা তার সম্পর্কে কিছু জানতে চান, সরাসরি প্রশ্ন করতে চান, যোগাযোগ করতে চান, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি, www.facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে হবে এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরে হীরার জীবনের গল্পে। হীরা, কোথা থেকে শুরু করবো আমরা?
আমি যখন ক্লাস 2 তে পড়ি, বাবা মারা গেছে
ক্লাস 2 তে।
জি, তে আমি আমার বাবাকে আসলে বাবা বলে ডাকতে পারি নাই, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ।
মেমোরিতে নাই
জি না, তবে আমার বাবার মুখখানে কিন্তু আমার চোখে এখনো
এখনো ভাসে,
বেঁচে থাকে।
কয় ভাই বোন ছিল?
তিন বোন দুই ভাই।
আচ্ছা,
আমি সবার ছোট।
আচ্ছা, আপনার বাবা কি কাজ করত?
কৃষি কাজ করত জি। তারপর আমার বাবা মারা যাওয়ার পরে আমার সংসারটা আসলে অনেক দুর্বল হয়ে যাচ্ছে। আমার বড় ভাই আবার পঙ্গু ছিল। আমার কাকা কিন্তু সংসারটা টিকিয়ে রাখছে, কারণ আমার কাকা যদি না থাকতো তাহলে আমার সংসারটা কিন্তু একবারে উলপলট হয়ে যেত।
যে
আমার বাবা মারা যাওয়ার পরে দেয়া যে আমাদেরকে একটা সহযোগিতা করব, রোজগার করব, এরকম কোন লোক ছিল না। তারপর আমি টু পার হয়ে যখন ত্রি হয়েছি তখন আমার কাকা আমার বরিলাকে বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আমাকে ভর্তি করালো। তখন একজনের সাথে আমার পরিচিত হাসনাহেনা নামে একজন, আমি তার সাথে তেমন একটা বেশি কথা বলতাম না।
হাসনাহেনা নামে পরিচয় হয়?
জি।
উনি কি আপনার ক্লাসমেট ছিল?
জি, সে আমার
একই ক্লাসে পড়তো।
জি, একই ক্লাসে পড়তো।
কোন স্কুলে পড়তেন?
বরিল্লাকে সরকারি বহুমুখী উচ্চ
বিদ্যালয়। সরকারি
বহুমুখী উচ্চ বিদ্যালয়।
বহুমুখী উচ্চ বিদ্যালয় মানে উচ্চ বিদ্যালয়ের অনেকগুলো মুখ ছিল?
জি।
না, আমি আসলে মুখ ছিল না অনেকগুলো, আমি আসলে বহুমুখী কেন বলা হয় আমি জানি না। বহুমুখী হয়তো বা মাল্টি ডাইমেনশনাল বলতে আসলে বুঝিয়েছে যে আসলে এখানে শুধুমাত্র পড়াশোনা হয় না, কারিগরি থেকে শুরু করে অনেক কিছু হয়, এই জন্য বহুমুখী নাম দিয়েছে। ওকে, হ্যাঁ বলুন। তারপর
হাসনাকে আমি চিনতাম, হাসনা আমাকে চিনত। ক্লাস পরে ওঠার পরে দেখা গেল যে তার সাথে আরো পরিচয় হলো। পঞ্চম শ্রেণীতে উঠলাম, তো পঞ্চম শ্রেণীতে কিছুদিন পাঁচ ছয় মাস গেছে বছরে, তখন আমার বাইস্তি, আমার বাইস্তি কিন্তু আমার সাথে আবার পড়াশোনা করতো।
আচ্ছা আচ্ছা,
চাচা তো বাইস্তি।
ওকে,
তার নাম ছিল আফরোজা। হাসনাহেনা আফরোজা তারা কিন্তু বান্ধবী ছিল। একদিন আমার শরীর অসুস্থ ছিল, আমি শুয়েছিলাম আমার রুমের মধ্যে, হাসনাহেনা কি করছে আফরোজাকে একটা গান দিছে। তখন আফরোজা আমাকে বলতেছে যে কাকা আমার বান্ধবী আমাকে একটা গান দিছে, গানটা পড়বা? আমি গানটা পড়ছি। পড়ার পরে আমি আফরোজাকে বললাম যে আফরোজা হাসনা তো ভালো গান লিখতে পারে, তাহলে বলিস তো আমাকে একটা গান দেওয়ার জন্য। তো এরপর দিন স্কুলে যাওয়ার পর হাসনাকে বলছে, হাসনা তোমার গানটা তো আমার কাকা খুব চয়েস করছে, কাকা বলছে একটা গান দেওয়ার জন্য। হাসনাহেনা জবাব দিল কি যে তোমার কাকা যেদিন নিজের মুখে আমার কাছে বলতে পারবে সেদিন দেব। তো এরপর দিন আমি স্কুলে যাওয়ার পরে আমি গেছি, হাসনাহেনা তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করব, তুমি কি আমার একটা রিকোয়েস্ট রাখবে? কয় হ্যাঁ বলো। আমি গেছি, তুমি তো খুব ভালো গান লিখতে পারো, খুব ভালো গান গাইতে পারো, একটা গান আমাকে লিখে দিবা? কই ঠিক আছে, আজকেই দিতে হবে না কালকে দিলে চলবে? তখন আমি বলছি যে ঠিক আছে, তুমি যে সময় সুযোগ পাও।
আচ্ছা,
তারপর বাড়ি থেকে লিখে নিয়ে আসে, তো গানটা আমার দিছে, তো গানের নিচে আবার লিখে দিছে কি এই গানের উত্তর চাই। আমি আবার,
তার মানে স্বরচিত গান নিজে নিজে রচনা করেছি।
হ্যাঁ, তো আমিও গান লিখে আবার নিচে লিখে দিছি যে এই গানের উত্তর চাই। তো এইভাবে আমাদের মাঝে গান দেওয়া দিয়ে হয়েছে, 10-12 গান দেওয়া হয়েছে। তারপর গানের মাঝে আবার ছন্দ আরো কিছু কিছু কথা লিখে দিছে।
ছন্দ কি যেগুলো লিখেছিলেন সেগুলো মনে আছে?
হ্যাঁ, যে স্মরণ আছে,
শুনি।
আকাশে পাখি উড়ে চিনে পড়ে ছায়া,
চিনে পড়ে মানে
সরি নিচে পড়ে ছায়া, আকাশে পাখি উড়ে নিচে পড়ে ছায়া, তোমার কথা স্মরণ হলে হৃদয় লাগে মায়া।
ওকে, আপনি নিচেটাকে চিনে বানিয়ে ফেলেছেন, আকাশে সব পাখি উড়ে আর চিনে গিয়ে ছায়া,
মানে চিনে না আমি, মানে ভুল ভুলে
বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি,
নিচে পড়ে ছায়া।
ওকে ওকে,
তারপর সে হঠাৎ করে একদিন নিচে লিখে দিছে যে অন্য কিছু লিখতে চাই।
সেই লিখে দিয়েছে?
হ্যাঁ, সে লিখে দিয়েছে। সে আরো কিছু কবিতা দিছিল, আমি তাকে একটা কবিতা দিছিলাম যে আমার জীবনে কেউ যদি সঙ্গী হতো তাকে আমি গভীর ভালোবেসে আমার বুকের মাঝে সারাটি জনম জড়িয়ে রাখতাম, তাকে কোনোদিন দিতাম না পালিয়ে যেতে, মানে এরকম আমি একটা বানিয়ে কবিতা।
তখন যেন কোন ক্লাসে পড়ছেন?
পঞ্চম শ্রেণীতে পড়ি, ক্লাস ফাইভে পড়লেও কিন্তু আমি একটু বড় ছিলাম, মোটামুটি জানতাম।
আমরা সবসময় বলি শিশুদের অধিকার প্রতিষ্ঠা করুন, শিশুদেরকে হ্যাঁ বলুন, কিন্তু আমাদের ছেলেমেয়েরা বা আমাদের শিশুরা যেদিকে যাচ্ছে, যেভাবে সাহিত্য চর্চা করছে, কাব্য চর্চা করছে, আকাশের সব পাখির ছায়া চিনে যেভাবে ফেলছে, তাতে সবসময় তাদেরকে হ্যাঁ বলা যাবে কিনা একটু চিন্তা ভাবনা করতে হবে। বাই দ্য ওয়ে, দিস ইজ ইওর লাইফ স্টোরি, লেটস গো অন। তারপর
আমি আবার ছোটবেলা থেকে পড়াশোনা মোটামুটি ভালোই ছিলাম, খারাপ ছিলাম না, আমি মোটামুটি ভালোই ছিলাম,
বাংলায় অনেক ভালো মার্কস।
তখন সে যখন আমাকে লিখে দিছে যে অন্য কিছু লিখতে চেষ্টা করো, তখন আমি আবার চিন্তা করতেছি
পদ্য ছেড়ে গদ্যতে আসি,
আমি কি লিখবো? তখন আমার ভাইয়ের কাছে শেয়ার করলাম, আমি কি লিখবো এখন তুই একটু বলে দে। আমি তো বাবা জানি না, এটা হচ্ছে তোমাদের পার্সোনাল বিষয়, আমি কি লিখবো কি লিখবো, মানে এরকম একটা টেনশন করছে। আমি একদিন একটা ছন্দ লিখে দিছি যে নদীতে লঞ্চ চলে পিছে পড়ে পেনা, তুমি আমি একই থাকলে কেউ করবে না মানা।
চন্দ্রলাল লিখে, নদীর সাথে লঞ্চ চলে কি চলে
পিছনে পড়ে
পেনা, ফেনা মানে হচ্ছে লঞ্চের পিছনে যেটা ঘুরে ওটার সাথে ফেনা। আচ্ছা,
তুমি আমি একই থাকলে কেউ করবে না মানা,
এটার সাথে কার সাথে কি লাগলো? আকাশে লেজ থাকে, আমি থাকি এখানে, তুমি কেন ওখানে দাঁড়িয়ে, আমি তোমাকে দেখতে পাই, এরকম ছন্দ, হোয়াট এভার ইট ইজ, বাট ছোট মনে যেটা হচ্ছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন, তারা ওই ব্যাপারটাকে সাহিত্যের মধ্যে নেশার চেষ্টা করছে, আমরা বরং ডিস্টার্ব না করি। ওকে, তারপর
তার গান পড়ে তার কবিতায় পড়ে আমি কিন্তু আসলেই তাকে আমি ভালোবাসতে
এক ধরনের সফট কর্নার
আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি আস্তে আস্তে হঠাৎ করে একদিন আমি বলছি যে হাসনাম আমি তোমাকে পছন্দ করি, গানের নিচে লিখে দিছি, লিখে দেওয়ার পরে দেয় সে কি করছে উত্তর দিছে, বলছে যে স্কুলে সাক্ষাৎ করার জন্য। ঠিক আছে, স্কুলে আমি গেছি, স্কুলে যাওয়ার পরে আমি বললাম যে হাসনা তুমি যে বলো যে আমি অন্য কিছু লিখবো, অন্য কিছু কি লিখবো, অন্য কিছু লিখতে গেলে তো হয়তো তুমি রাগ করবা, কিন্তু তুমি কি রাগ করবে না খুশি হবে তা আমি জানি না, তবে একটা কথা জানি আমি তোমাকে ভালোবাসি, আমি সরাসরি বলে দিলাম। তখন সে কি করছে একটা হাসি মারছে, আমি কইছি তুমি তোমার মুখের কথাটা একটু বলে যাও যে হয়তো হা না, আমি ভেবে চিন্তা করে দেখব যে কি করা যায়। আমি ঠিক আছে তোমাকে আজকে রাত সময় দিলা, তুমি কালকে আমারে জানাইবা। তারপর সে কি করছে সরাসরি না জেনে একটা চিঠি লিখে দিছে।
এই চিঠিগুলো নিয়ে আসতো কি আপনাদের কাছে?
বাইসের কাছে যখন ভালোবাসা সৃষ্টি হয়েছে তখন কিন্তু চিঠিগুলো একটা প্যাকেজিং করে দিছে যাতে আফরোজা কোনো প্রকারে পড়তে না পারে।
ওকে,
কিন্তু আফরোজা আমাকে প্রশ্ন করতে থাকেন যে কাকা কি ব্যাপার, তোমাদের মাঝে প্রতিদিন কাগজ আনা নেওয়া হয়, কি প্রবলেম? আমি কিছু তুমি বড় হও, বড় হইলে বুঝবা।
আমি একই বয়সের না আপনারা?
একই বয়সের। তারপর আমি তার সাথে মজা করলাম।
ওকে,
আজ এইভাবে যাইতেছে, হাসনা চিঠি দিলে কি যে আমিও তোমাকে ভালোবাসি। এরপরের দিন আমি স্কুলে গিয়ে অনেক আনন্দ আমার লাগতেছে, অনেক ভালো লাগতেছে যে আমার নতুন একটা সঙ্গী পেয়েছি। ওই দিনই তার সাথে আমি অনেক গল্প করলাম যে হাসনা তুমি কি আমার সত্যি ভালোবাসো, তখন সে বলতেছে হ্যাঁ আমি তোমাকে অনেক 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 ভালোবাসি।
বুঝতেন তখন ভালোবাসা?
তখন বুঝতাম।
কি বুঝতেন ভালোবাসা মানে? কি বুঝতেন?
তবে ভালোবাসার মানেটা কি বুঝতাম, কিন্তু দুজন দুজনকে যে পছন্দ করি এটা কিন্তু বুঝতাম।
এটা তো বুঝতে পারতেন, এটা খুব স্বাভাবিক, আমরা বুঝতে পারছি আপনার পছন্দ করতেন, কিন্তু এটা ডেস্টিনেশন কি, এটা দিয়ে কি হয়, ভালোবাসলে কি হয়, এসব কিছু বুঝতেন
না? এতটুকু বুঝতাম না, কিন্তু আমি মানুষের কাছে শুনি যে সে এমকে পছন্দ করে, সে তাকে পছন্দ করে,
তারা ইন্সপায়ার হতেন।
যে তখন কি হচ্ছে পঞ্চম শ্রেণী শেষ হওয়ার পর হাই স্কুলে যাওয়ার পর আমাদের ভালোবাসা আস্তে আস্তে আরো গভীর হইল। তখন আফরোজা জানিয়ে ফেলাইছে। তখন আমি আবার আফরোজাকে বললাম যে আফরোজা চতুর্থ যাতে কোন লোকে না জানে।
ওকে,
আফরোজা কিন্তু কারো কাছে বলে নাই। সিক্সে পড়ার পর গণিত একটা প্রাইভেট পড়তাম, স্কুলের মধ্যে প্রাইভেট পড়তাম। সকাল সাড়ে পাঁচটা মানে সিক্সে যখন উঠছে তখন একটু বয়স হইতাছে, বড় হইতেছি, তখন বর্ষকাল সাড়ে পাঁচটা, তখন কিন্তু ঠান্ডা দিন ছিল, অনেক কুয়াশা পড়তো। এই কুয়াশার মধ্যে সকালবেলা প্রাইভেট পড়তাম, আইসি দুজনে একসাথে প্রাইভেট পড়ি। তার সাথে আবার তার একই বাড়ির একটা বাইস্তি, তার নাম ছিল সালমা, এই আমাদের সাথেই পড়তো। সালমা কিন্তু আসলে ভালোবাসার বিষয়টা জানতো না। ফার্স্টে যখন প্রাইভেট পড়ি তখন আমি হাসনাকে স্কুলে জানিয়ে দিছি যে হাসনা তুমি প্রাইভেটে আসার পর তুমি ওই জায়গায় সাক্ষাৎ করো, যে জায়গাটা হলো যে আমাদের স্কুলের পিছনে কিন্তু একটা জায়গা আছে, খুব চিপা বেগোফ একটা রাস্তা, যে ওই রাস্তার মধ্যে আসলে গেলে মানে সব বর্ষাকালে মানুষের ভয় পায়।
ওকে,
হাসনা আমাকে বলছে কি যে এত সকালে এত কুয়াশা থাকে আমি তো ওই জায়গায় যাইতে পারবো না, কারণ আমার ভয় লাগে। আমি কিছু আমি যদি থাকি তাহলে তোমার কোনো সমস্যা নাই, বলতেছে আচ্ছা ঠিক আছে। আমি কি করছি তাকে ভয় দেখানোর জন্য একটা জুপ ছিল, এই জুপের নিচে গিয়ে আমি বসে আছি। বসে আবার আমি দেখতেছি যে হাসনা কি এদিকে চলাফেরা করতেছে নাকি, আমি যখন বসে দেখতেছি হাসনা ওইদিকে যাইতেছে ওইদিকে যাইতেছে, কিন্তু আমারে পাইতেছে না। যখন সে চলে যাইব আবার স্কুলে এসে বলবো যে না সে তো মনে আসবে না, তো আমি জায়গা হঠাৎ করে করছে জুপের লাড়া দিছে একটা শব্দ করছে অন্য সুরে যাতে সে ভয় পায়। তখন তো মানে সে ও মা ও বাবা বলিয়া চিল্লাইতেছে আর খালি দৌড় ফেরাইতেছে। তখন আমি কি করছি আবার অন্য রাস্তা দিয়া ওই দিক দিয়ে দৌড় মারি, আমি তার সামনে পড়ে গেছি। আমি তার সামনে পড়ে গেলে সে আমার জড়িয়ে ধরছে, অন্য তো শয়তান আছে আমাকে ভয় দেখাইছে, আমি অনেক ভয় পাইছি, সে অনেক কান্নারি করতেছে। আমি যে হাসনা তুমি শান্ত হও, এনে কিন্তু আসলে শয়তান ছিল না, বড় শয়তান কিন্তু আমি ছিলাম। শয়তান আমি তোমার সাথে কথা বলবো না, ভয় পাইছি, সে আমার সাথে কথা বলে। তারপর আমি কি করছি যে হাসনা এই যে আমি কানু ধরে বলছি যে আমি কোনোদিন আর তোমাকে এভাবে ভয় দেখাবো না। এভাবে সেভেনে উঠার পর তার সাথে আমি প্রাইভেট পড়ি, শুধু অনলি দুজন। আগে তার বাইসি পড়তো তার সাথে, তারপরে আমি একটা ডিসিশন নিছি যে আমি আর হাসনা পড়বো প্রাইভেট।
স্কুলের স্যারের কাছে?
জি নাই, আর একটা শিক্ষক।
ওকে,
দুজনে প্রাইভেট পড়ার পরে দেয়া তখন আর কোন প্রবলেম ছিল না। তারপরে দেয়া সেভেন পার হওয়ার পর যখন অষ্টম শ্রেণীতে উঠি তখন কিন্তু আমাদের সম্পর্কের বিষয়ে কিন্তু কেউ জানতো না।
ওকে,
সে একদিন ডিসিশন নিল যে আমি তো স্কুলে পড়বো না, মারদেশায় চলে যাব।
সে ডিসিশন নিয়েছে?
হ্যাঁ।
ওকে,
আমারে বলতেছি কি আমি তো মারদেশায় চলে যাব। আমি বলছি তুমি মারদেশায় চলে যাবে মানে? না, তুমি তো মারদেশায় যাইতে হবে না, তুমি স্কুলেই পড়তে হবে। তুমি যদি স্কুলে না পড়ো তাহলে আমি পড়াশোনা অনেক গাদা হয়ে যাব। কারণ একটা কি, আমি কিন্তু হাসনার সাথে পাট্টাপাটি করে মানে জিদেজিদি করে দুজনে পড়াশোনা করতাম। আমি যদি কোনোদিন ক্লাসে পড়া না শিখছি তাহলে হাসনা আমাকে বলছে যে তুমি কোন ক্লাসে পড়া শিখো নাই। আমি বলছি যে ওই ক্লাসে পড়া আমি শিখি নাই। তারপর সে যদি ওই ক্লাসে পড়াটা শিখে আছে তারপরে দেও ওই ক্লাসে পড়াটা সে বলে নাই, কারণ ওইটাই যে আমি দাঁড়িয়ে থাকবো প্লাস আমি বেতের বাড়ি খাইবো, সে বেতের বাড়ি খাইবে না, সে পড়াটা বইলা বসে পড়বে, আমি বেতের বাড়ি খাইবো, এটা কিন্তু তার আঘাত লাগবে।
মানে আপনি না পারলে সেও আলটিমেটলি ভান নিত যে সেও পারে না, আপনি দাঁড়িয়ে থাকলে সেও দাঁড়িয়ে থাকে।
হ্যাঁ, সেও দাঁড়িয়ে থাকে। কিছুদিন যখন দ্বিতীয় সময় পরীক্ষা দিছে অষ্টম শ্রেণীতে, পরীক্ষা দেওয়ার পরে সে গেলে বলতেছে যে না আমি যাবো না, আমি বার্ষিক পরীক্ষা দিয়া আমি ক্লাস নাইনে কে মারতেশায় ভর্তি হবো। তখন আমি বললাম যে না তুমি যাইতে পারবো না, তুমি স্কুলে থাকতে হবে। আমার আফরোজ একদম বলতেছে যে হাসনা যদি মারদেশায় চলে যা তাহলে মারদেশা তো তোমার বাড়ি কাছেই, তাহলে আরো বেশি করে দেখতে পারবা। মারদেশাটা কিন্তু আমাদের বাড়ির পাশেই কিন্তু ছিল, একবার বেশি দূরত্ব ছিল না। তখন আমি বলছি না তুমি যাইতে পারবো না। এই বিষয়ে তার সাথে আমার মোটামুটি ভালো একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেছে। ঝগড়া সৃষ্টি হওয়ার পর সে আমার সাথে কথা বলে না। সে এর পরদিন আইসে আমাকে বলতেছে কি যে হীরা, আমি যা যা করছি তোমার সাথে যেরকম কথাবার্তা বলছি তুমি ওকে মাফ করে দিও, আমি তোমাকে ভালোবাসতে পারবো না।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, তিন মিনিট পর আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনারা যদি এই মুহূর্তে হ্যালো 8920 এর মেম্বার হতে চান আর আমাদের অতিথি যিনি আছেন তার জীবনের গল্পে নিজেকে যোগ করতে চান, তাকে নিট রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, যাবতীয় অনুষ্ঠানগুলো এখান থেকে ডাউনলোড করতে চান, তাহলে চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক তিন মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
তিন মিনিট বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ, লোবান এবং আরজে লাবিদ। আর আজকে জীবনের গল্প এখানে বলছে হীরা। হীরা এবং হাসনা হেনার জীবনের যে গল্প সেই গল্পের আমরা একেবারে শিশুবেলাতে রয়েছি, আমরা একটু ধীরে ধীরে সামনের দিকে এগোতে চাই। আর এই ফাঁকে বলছি আপনি যদি মনে করেন আপনার জীবনের গল্প এসে আপনি এখানে বলবেন, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নম্বর, যে নম্বরে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব, সেই সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার জীবনের গল্পের সারাংশ 2-3 মিনিট বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর এমনও হতে পারে যে আগামী সপ্তাহে আপনার জীবনের গল্পে প্রচার হবে এখানে, আপনি হয়ে যেতে পারেন আমাদের অতিথি। প্রিয় শ্রোতা, চলে আসুন ফেসবুকে, যোগ দিয়ে হয়ে যান হ্যালো ইট নাইন টু জিরো টিম মেম্বার। যারা ফেসবুকে যোগ দিচ্ছেন তাদের মধ্য থেকে একজন পাবেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিতে হবে এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো ইট নাইন টু জিরো টিম মেম্বার। ওকে হীরা, যেখানটাতে আমরা ছিলাম যে হাসনা হিনা হঠাৎ করে এসে বলছে যে আপনার সঙ্গে সে সম্পর্ক রাখবে না, তারপর
হাসনা বলতেছি কি যে আমি তোমার সাথে সবকিছু বিচ্ছিন্ন করে দিছি, হঠাৎ করে আমি জানি যে আমার আসমান বাঙ্গি আমার মাথার উপর পড়ে গেছে। আমি বলতেছি যে হাসনা কেন, আমার অপরাধ না, আমি তোমার সাথে সম্পর্ক করব না। তো আমার অনেক কষ্ট লাগতেছে, কান্নাটি করতেছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু তারপরে তো সে দেখি একটু তার মায়া লাগতেছে না। তখন আমি হাসনাকে একটা কথা বললাম যে হাসনা দেখো, তুমি যদি আমাকে কষ্ট দিয়ে সুখী হতে পারো তাহলে সমস্যা নেই, তুমি আমাকে কষ্ট দাও, তোমার সুখে দিয়ে আমার সুখ, তবে তুমি আমাকে একদিন খুঁজবে। চলে গেছে। এরপর দিন সে স্কুলে আসার পরে দেখ আমি একজনকে বলছি, হাসনারিকে বলো যে হীরা ডাকতেছে, কিন্তু হাসনা স্কুলে আসছে আমি দেখছি। তারপরে দেখো ওই মেয়ের কাছে হাসনা বলছে কি যে গিয়ে বলো যে হাসনা স্কুলে আসে নাই।
তারপরে ওকে এসে বললো যে হাসনা বললো আমাকে হাসনা স্কুলে আসে না,
হাসনা স্কুলে আসে না।
ব্যাপারটা কেমন হয়ে গেল না, খুবই বোকামো। ওকে
তারপরে আমি যদি হাসনার সাথে কথা বলতে চাই কিন্তু হাসনা তো আমার সাথে কথা বলে না। তিন দিন পর সে কমন রুমের মধ্যে ছয় সাত জন তার বান্ধবীদেরকে নিয়ে গল্প করতেছে। একটা মেয়ে ছিল শাহিনুর নাম, শাহিনুরকে বলছি যে শাহিনুর আমি যখন রুমে যাব, তো রুমে যাওয়ার পর তোমরা সবাই রুম থেকে বাইরে হবা,
মানে কমন রুমে ঢুকে যাবেন আপনি।
হ্যাঁ, আমি পরে বলতেছি হীরা কারণ কি, আমি যে পরবর্তীতে জানতে পারবা। রুমের ভিতরে আমি ঢুকার মুহূর্তে সবাই বাইরে পড়ছে, হাসনাও কি করছে পিছনে পিছনে বাইরে হইতেছে। পরে আমি হাসনারে বলছি হাসনা তুমি দাঁড়াও। পরে হাসনা আমাকে বলতেছে কি দাঁড়ানোর সময় নেই। যখন ওই কথা বলছে তখন আমি সরাসরি তার হাতে ধরে লাইছি।
ওকে
আমি বলছি হাসনা তোমার দাঁড়াইতে হবে, আমার কিছু কথা আছে তোমার শুনতে হবে। তখন কি করছে সে দাঁড়াইছে, দাঁড়ানোর পর আমি এই দুইটা হাতে আমি তার হাতে ধরলাম, কান্নাটি করতেছি যে হাসনা
মেয়েদের কমন রুমের ভিতরে,
হ্যাঁ প্লিজ তোমার কাছে আমার অনুরোধ তুমি আমাকে কোনো কষ্ট দিও না, আমার কি অপরাধ তুমি বলো। কিন্তু তারপর তো আমার কথা শুনলো না। কিছুদিন পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আমাদের স্কুলে।
ওকে
আমার কিন্তু গান গাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না।
ওকে
যে আমি গান গাইবো না, প্লাস আমার বেশি শুন নাই, আমি গাইতে পারবো না, হয়তো আমার গান শুনে মানুষ হাসবে, স্যারেরা হাসবে। কিন্তু তারপরে দেখো স্যারেরা কি করছে একটা লিস্ট নিছে, তো তখন কি করছে আমার বন্ধুরা কি করছে মধ্যস্থানে কি করছে আমার নাম লিখে দিছে। কিছুক্ষণ পর মানে আমি শুনতে পারলাম যে আমি গান গাইতে হবে,
স্টেজ থেকে আপনাকে ডাকছে।
হ্যাঁ,
কোথায় বাবা হীরা এসো তোমার গলা সেঁধেছে,
মানে না মানে ডাকার আগে। তখন যখন হাসনা শুনতে পারছে যে আমি গান গাইবো স্কুলে, তখন সে কি করছে যাইতেছে গা। তখন আমি কই যে আমার তো গান গাইতে হবে, আমার গানটা যে গাইবো গানটা যাতে আমার কোনো বিফলে না যা, আমি সেরকম একটা প্রসেস করে আমি গানটা গাইবো, যে কোনো বিনিময়ে হোক আমি হাসনাকে আমার গানটা শোনাইতে হবে, প্লাস আমার হাসনাকে স্কুলে রাখতে হবে
পুরোই সিনেমাটিক।
তখন শাহিনুরকে আমি বলছি যে শাহিনুর তোমার কাছে আমার অনুরোধ একটাই যে তুমি হাসনাকে যেভাবেই হোক সামনের বেঞ্চের মধ্যে নিয়ে বসবা। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে। তখন হাসনার অনেক রিকোয়েস্ট করার পর বসে, বসার পরে আমি সাথে গান গেলাম যে তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আমি একা সুখী থেকে বেসে যাব। এই গানটা গাইতেছি আর চোখে পানি পড়তেছে, আমার স্যারে বলতেছে কি ব্যাপার হীরা তুমি কান্নাটি করতেছো তোমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি কি জিনা স্যার আমি তো আমি এই কথা বলছি যে স্যার উপরে দিকে সায়া গান গাইছি তো হয়তো উপর থেকে স্যার আমার চোখে কিছু পড়ছে।
ওকে
ওকে ঠিক আছে, কিন্তু স্যার আমি আসলে
উপর থেকে পড়ছে মানে সামিনা ঠামিনা ছিল না, মানে সরাসরি পাখিটাকে উড়ে যেত উপর দিয়ে।
জিনা
সামিনা ছিল,
তারপর আমি স্যারের যেভাবে
বুঝতে পেরেছি আমরা নিশ্চিত হলাম যে আসলে চোখে কিছু পড়েনি,
চোখ দিয়ে পানি।
গানটা কি আপনার মনে আছে?
জি গানটা মনে আছে,
শুনি একটু। আমরা তো জানি গান গাওয়ার আগে গলা কেশে নিতে হয়, আপনি তো গলা ছাড়া নাকও পরিষ্কার করে নিচ্ছেন নিজ উপায়ে, চলুন শোনা যাক প্রিয় শ্রোতা।
আমি গান গেছিলাম তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আমি একা সুখে দুঃখে বেসে যাব,
বকুলের মতো জড়িয়ে পড়ো না তুমি বন্ধু আমার চির সুখে থাকো। প্রেমেরই বাগিচার মালি হয়ে মালা গেঁথেছিলাম আমি তারে পরাবো বলে সেই মালা কানি হাতে রয়ে গেল। তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে বেসে যাব। কাগজের ফুলে খবু ভ্রমর আসে না মরা গাছে কখনো ফুল ফুটে না কলমের কালি যদি পুড়িয়ে যায় জীবনের কথা কবু শূন্য তাকে আমি লিখব কোথায়। তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুঃখে বেসে যাব।
ওকে ওকে খুল যার গান সে যদি শুনে আমার মনে হয় আপনি তো কেঁদেছেন, সে সুইসাইড করার সম্ভাবনা রয়েছে। ওকে বাই দ্য ওয়ে দিস ইজ ইয়োর সং হোয়াট এভার ইট ইজ, কিছু উচ্চারণে কিছু সমস্যা শিখছি। আপনি যখন আপনার কথা ভাষায় কথা বলছেন দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট, বাট আপনি যখন গান গাবেন তখন আপনাকে শুদ্ধ উচ্চারণেই গেতে হবে। হোয়াট এভার, আপনি তো গান শেখেন না, নিজের মতো করে গিয়েছেন, এখানে অ্যাবিল টাইম বড় কথা। প্রিয় শ্রোতা, আমরা সবসময় বলে থাকি প্রত্যেকটি মানুষ তার জায়গাতে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ও যতটুকু গেছে সেটা আমার কাছে আপনার কাছে রেডিওর পার্সপেক্টিভ থেকে অনেক ফানি মনে হলো, ওই জায়গাটার জন্য অনেকখানি আবেদনাত্মক হতে পারে ওই মেয়েটার ক্ষেত্রে। এই গানটা গাচ্ছে ছোট্ট একটা ছেলে এবং দু চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, কি বেদনাদায়ক দৃশ্য। আজকাল বাংলা সিনেমাতে এত এত রোমান্টিক দৃশ্য দেখা যায় না, বিশেষ করে এই শিশুদের নিয়ে। আমায় কিনা আমি ঠিক জানা নেই। ওকে হোয়াট এভার ইট ইস, আপনি মাইন্ড করছেন না তো ভাই? ওকে লেটস ক্যারি অন। ওকে ফাইন, তারপর
তখন হাসনা দেখতে পারছে যে আমার চোখ দিয়ে পানি পড়তেছে, তখন আমি গানের ট্রেস থেকে নামলাম। নামার পরে দেয়া যখন আমি হাসনার কাছাকাছি আসছি তখন আমি দেখি যে হাসনার চোখেও পানি। তখন ভাবলাম এটাই যে হাসনা আসলে আমাকে অনেক ভালোবাসে, হয়তো সে অভিমান করে সে আমাকে এরকম কথাগুলি বলছে। তা আমি গান গাওয়ার পর আমি বাড়িতে চলে গেছি, তিন দিন যাবত স্কুলে আসি না। স্কুলে আসি না এই কারণে যে যতদিন আমি শুনবো হাসনা আমার ভালোবাসা গ্রহণ করতেছে না আবার ততদিন আমি যাব না, ভাত খাই না, দানা পানি খাই না, ঘোরাফেরা করি, পড়াশোনাও করি না, আর খালি নিরবতা গেলে চিন্তা করি। কিন্তু তখন বিষয়টা কিন্তু আপ্রোজা জানে, আপ্রোজা যদি কোনো রিকোয়েস্ট করে তাহলে আপ্রোজার রিকোয়েস্ট সে মানে না। তিন দিন যাবত আমি যখন স্কুলে আসি না, তে হঠাৎ করে হাস নাকি করছে আমাকে একটা সিডি লিখে দিছে। সিডির মধ্যে লিখছে যে তুমি এরকম গান আর কোনোদিন স্কুলে গাইব না, যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন আমি আবার মনে বাদে আবার আনন্দ থাকতে যে না হাসনা আমাকে ভালোবাসে। এরপর দিন আমি স্কুলে গেছি, স্কুলে গিয়ে তার সাথে কথাবার্তা বললাম, ক্লাস ফাঁকি দিয়ে তার সাথে আমি গল্প করছি।
আপনি জিজ্ঞেস করলেন না কেন?
আমি জিজ্ঞেস করলাম, তার প্রতি সে একটা কথাই বলতেছে কি আমি কেন করছি এত কিছু তোমার কাছে জবাব দিব না। সে একটা কথাই তার মাথার মধ্যে যপ্ন হয়েছে যে আমি স্কুল থেকে চলে যাব। তখন আমি আবার একটা টেনশনে পড়ে গেলাম যে আমি তো তাকে দেখতে পারবো না প্রতিদিন, আমি কি করব। কিন্তু আমি বোঝাইতে পারি না তারকে কোন প্রকারই। আচ্ছা যাক, অষ্টম শ্রেণীতে এইভাবে দেখি আমার আর হাসনার সম্পর্কটা অলরেডি সবাই জানা জানি হয়েছে।
ওকে,
হঠাৎ করে হাসনা আমাকে একটা ডায়েরি দিছিল, আমি সারাক্ষণ তার ডায়েরিটা দেখি। তার ডায়েরির মধ্যে আবার কিছু লিখে দিছে, তারপর আমি আবার এই ডায়েরির মধ্যে একটা সিডি লিখছি, সিডি লিখে ডায়েরির ভিতরে রেখে দিছি। তখন কি করছে আমার এক চাচাতো ভাবি, তখন আমার ভাবি বলতেছি কি যে হীরা কি ব্যাপার এত সুন্দর ডায়েরি, ডায়েরিটা আমি দেখি তো, আমি ডায়েরিটা দেখাইতে চাইছি না। তারপরে দেও আমার কাছ থেকে নিচে গেল, নেওয়ার পরে দেয়া এই সিডিটা কিন্তু পড়ে গেছে নিচে। নিচে পড়ে গেলে ভাবি হাতে নিছে, হাতে নিয়ে তো পড়ছে, পড়া পরে দেতো এই সিডি নিয়ে দেখাইছে যে আমার আপন ভাইয়ের বউরে, সে প্লাস আমার কাকিরে দেখাইছে। তখন আমার কাকি কিন্তু অনেক কষ্ট পাইছে যে কি ব্যাপার ছেলে অষ্টম শ্রেণীতে পড়ে, ছেলে উনি এইসব পথে চলে গেছে, আর পড়াশোনা হবে না। তখন আমার সামনে আবার অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা, আমার পরীক্ষার ফি 60 টাকা, আমার কাকি তোর পরীক্ষার ফি দেয় না, যে না ছেলের আর পড়াশোনা করাবো না, আমি আর পরীক্ষা দিতাম যাই না, আমি পরীক্ষার ফি দেয় না তাহলে আর পরীক্ষা দিব না।
ওকে,
আমার ভাবি আমাকে অনেক রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করার পরে দেয় পরীক্ষা পরে। তখন আমি ভাবিরে বলছি যে আমার পরীক্ষার ফিস না দিলে আমি যাবো না। বলতেছে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যেতেছি। তখন আমার কলম লাগে, কলম দিছে আর টাকা দিছে আমার কাকি। তখন আমি গেছি, গিয়ে আমার মনটা কিন্তু আসলে খুবই খারাপ, কিন্তু পরীক্ষাটা কিন্তু আমার ভালো হয় নাই। তার কি ছিল? গণিত পরীক্ষা।
আচ্ছা, তো এই পরীক্ষা দিতে মন খারাপ লাগছিল কেন?
পরীক্ষাতে মন খারাপ করছি এই যে সবাই জানাজানি হয়ে গেছে, আমার কাকি আসলে আমার
মানে সবাই জেনে গিয়েছে, সবাই
আমি কিন্তু আবার এই মুহূর্তে হাসনাকে জানাইতেছি না, কারণ হাসনাকে যদি জানাই তাহলে হাসনা হয়তো টেনশন করবো, টেনশন করে সে পরীক্ষা খারাপ করবো।
এখানে থামিয়ে আপনাকে একটা প্রশ্ন করি, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমাকে। যে বয়সে আপনি প্রেমে পড়ে গেছেন বা একটা মেয়ের প্রতি আপনার অনুভূতি জন্মেছে মনের মধ্যে, সে বয়সটা সাধারণত অনেক বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লো করে হাসি ঠাট্টা করে খেলাধুলা করে সময় পার করার কথা। আপনার কি সেরকম বন্ধু বান্ধব ছিল? আপনি কি মাঠে যেতেন খেলাধুলা করতে?
হ্যাঁ হ্যাঁ ছিল।
আপনি যখন খেলাধুলা করতেন বা যখন আপনি পড়তে বসতেন সেই সময়টাতে কি হাসনা আপনার মাথা থেকে দূরে থাকতো নাকি ও তখনও চিন্তা করতেন হাসনার কথা?
তখন আমি চিন্তা করতাম।
এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ মাই কোশ্চেন। যে সময়টাতে আপনার ব্রেনটার অনেকটাই শুধুমাত্র হাসনাকে নিয়ে ব্যস্ত থাকতো?
আমি সবসময় হাসনাকে নিয়ে ব্যস্ত থাকতাম। আমি যদি পড়তে বসতাম মানে আমার বুঝাইতেছে যে হাসনার ছবিটা আমার বইয়ের মধ্যে বাসা রয়েছে।
প্রিয় শ্রোতা, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই জন্যই বলছি যে এই সময়টাতে ব্রেন খুব সফট থাকে, শিশুদেরকে যা শেখানো হয় তা তারা খুব দ্রুত গতিতে শেখেন। দেখুন, একটা হচ্ছে প্রপার গাইডেন্স, আমরা সবসময় হ্যালো ইট 920 তে বলি ফ্যামিলির প্রপার গাইডেন্স, এবং চারপাশে যাদের সাথে এই ছেলেমেয়েরা মিশছে সেখানে তাদেরকে নিবারণ করা হবে নাকি উৎসাহিত করা হবে না, তাদেরকে সুন্দর করে বোঝানো হবে, সেই যে গাইডেন্সটা, সেই গাইডেন্সটা যারা যদি ঠিক মতো না পায় তাহলে কিন্তু এই ব্রেনের অনেকাংশেই অপচয় হতে পারে। ও যেটা করছে সেটা অপচয় ছিল না ভালো ছিল সেটা আমরা পরবর্তীতে বুঝতে পারবো, কিন্তু একটা জিনিস আমরা মোটামুটি ক্লিয়ার যে এই সময়টাতে সেই ব্রেনটাকে যতটা বেশি লেখাপড়ার কাজে ব্যস্ত রাখা উচিত ছিল বা একটা শিশু মন থেকে একটা পরিপূর্ণ বয়সের দিকে যাওয়ার জন্য যে ধরনের জিনিসগুলো ওই সময়টাতে শেখার প্রয়োজন হয় সেটার প্রয়োজন ছিল, তার অনেকটাই বেশি ব্যয় হয়ে যেত এই মেয়েটির কথা চিন্তা করতে করতে। এক ধরনের অকালপক্কতা বলতে পারি আমরা, যে যেই বয়সে যেটা আসার কথা না সেই বয়সে সেটা চলে এসছে, এবং সেখানে কিন্তু একটা ছেলের বা ওর যে দোষ ওকে দোষ দেয়া সেটা কিন্তু কোনোভাবে উচিত হবে না, এটা পরিস্থিতি তাকে ওইভাবে নিয়ে গেছে। ওকে ফাইন, তারপর কি হলো?
তারপর আমি পরীক্ষা দিছি, পরীক্ষা দেওয়ার পর আমি জানি যে পরীক্ষা ফেল করব, কিন্তু আস্তে আস্তে এমন দিই যে সবাই জানাজানি হয়ে গেছে। তো না, হাসনার ফ্যামিলিও জানিয়ে লাগছে, বার্ষিক পরীক্ষা দেওয়ার পরে তো স্কুলে তেমন কয়েকদিন যাওয়া হয় না, তো আমার হাসনা একদিন বলতেছে কি যে তুমি এমুক দিন আসবা, এমুক জায়গায় আসবা, তোমার সাথে কিছু কথা বলবো। তো আমি গেছি, তোমার কাছে আমার অনুরোধ, আমি তো স্কুলে থাকবো না, তো আমি মার্দেশায় চলে যাব। আমি আর কোন প্রকারে বোঝাইতে পারলাম না। তখন আমার বলতেছে যে তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করবা? আমি গেছি আমি তো অ্যাকাউন্টিং নিয়ে পড়বো। সে বলতেছে আমি তো মারদেশা যাবো, তাহলে আমার আর্টস নিয়ে পড়তে হবে। আমি কি আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে সে যে মারদেশায় গেছে আমার মনটা কিন্তু খুবই খারাপ। সে মারদেশায় গেছে, সে যে থেকে মারদেশায় ক্লাস করে আমি সেদিন থেকে স্কুলে রীতিমতো বেশি আসি না। বাড়ির থেকে আমি বই নিয়ে এসে, আমাদের একটা বাজার আছে মারদেশার সাইডে, বাজারের মধ্যে আড্ডা মারি আমি, হাসনারে দেখি সময় কাটায় বাজারে, আমি বাড়িতে গেছি। বাড়িতে গেলে তো অবশ্যই আমার ফ্যামিলি জানছে কি যে ছেলে স্কুল থেকে আসছে। এইভাবে পরিবর্তে চিন্তা করলাম যে আমি যদি এইভাবে স্কুলে না যাই তাহলে তো আমি গাধা হয়ে যাব। তখন আমি স্কুলে ঠিক মতনে যাওয়া শুরু করি, কিন্তু আসলে আমার পড়া শিখলেও স্যারের কাছে পড়া দিতে ভালো লাগে না, ক্লাসের মধ্যে আমি হাসনারে দেখতে পারি না, আমার অনেক খারাপ লাগে।
আপনি অনেক বেশি মিস করতেন তাই তো? মানে সব দিক থেকে যে জিনিসগুলো করতেন সেগুলো বেশি বেশি মনে পড়ছিল ওই মুহূর্তে, যে হাসনা পাশে কেন নেই, হাসনাকে এই জায়গায় কেন পাচ্ছি না, এদিকে তাকালে তোকে দেখতে পেতাম, এভাবে তো ফিল করতাম, এই ব্যাপারগুলো হচ্ছিল। একটা বিষয় কি তিনি আবিষ্কার করতে পেরেছেন যে কেন মাদ্রাসাতে পড়ার জন্য এত বেশি জোরাজুরি করছিল? ওয়াই?
হ্যাঁ, মাদ্রাসাতে পড়ার জন্য বলতেছে যে আমাকে স্কুলে আসার মধ্যে একটা ছেলে ডিস্টার্ব করে। আমি বলছি যে স্কুল থেকে তোমার বাড়িটা কিন্তু তেমন একটা বেশি দূরত্ব না, তোমার যে একটা ছেলে ডিস্টার্ব করে তুমি আমার কাছে বলো, আমি যদি কোনো কিছু করতে না পারি তোমার মা বাবার কাছে বলো, কোনো তারপরে মাদ্রাসা চলে যাবো।
ঠিক আছে, ওর পড়ার হয়তো আগ্রহ ছিল যে কারণে হয়তো বা গেল।
আমি গেছি, ঠিক আছে, এইভাবেই একা একা স্কুলে পড়াশোনা করতেছি। পড়াশোনা করার পরে যখন
পড়াতে মন বসে না,
পড়াতে মন বসে না, তখন বার্ষিক পরীক্ষা দিয়া আমি ক্লাস নাইনে উঠলাম। ক্লাস নাইনে উঠার পর আমার মা মারা যায়।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে একটা ছোট্ট বিরতি নিতে চাই। খুব সহজ সরল মনে হয়েছে এখন পর্যন্ত যা আমরা আবিষ্কার করেছি, বিশেষ করে হীরার জীবন থেকে, একটা ছেলে প্রেমে পড়েছে শৈশবে, বাবা নেই, চাচার পরিবারে মানুষ হচ্ছে, চাচাই সবকিছু দেখছে, ভরণ পোষণ করছে, এবং সেই সময় একটা মেয়ের প্রেমে পড়ে যাওয়া খুব সারল্য বাৎসল্য এবং বলা যেতে পারে যে এক ধরনের প্রচন্ড রকম সফট একটা ইমোশন নিয়ে একটা মেয়ের প্রতি জড়িয়ে যাওয়া এবং সেখানেও খুব সুইট একটা লাভ এবং মেয়েটার তারপর এক ধরনের ডিটাস্ট, মেয়েটা চলে গেল অন্য একটা ইনস্টিটিউশনে পড়ার জন্য এবং ছেলেটাও ঠিক অন্য একটা ইনস্টিটিউশনে আছে, দুজন দুজনকে হয়তো বা মিস করছে তাদের জায়গাটা থেকে। এই সময় সব দিকে জানাজানিও হয়ে গেছে যে দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে এবং গ্রামের এই যে পরিবেশে গ্রামের কোনো কিছু যদি রটে যায় সেটা এত দ্রুত রটে যায় এবং এত ভয়াবহভাবে রটে যায়, এটা অনেক সময় মিস এক্সপ্লেনেশনটাই অনেক বেশি হয় সেরকম একটা পরিস্থিতি। এবং একই সাথে দেখছি যে তার মা এই সময়টাতে হঠাৎ করে মারা গেল, আমরা ঠিক জানি না পরবর্তীতে কি ওয়েট করছে আমাদের এই জীবনের গল্পে। তবে একটা জিনিস বলতে পারি, সবসময় বলে থাকি যে হ্যালোইট 920 সেই সব জীবনের গল্পই আপনাদের সামনে এনে থাকে যেখান থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। আজকের হ্যালোইট 920 তার ব্যতিক্রম করবে না। আমরা ফিরে আসছি এবং আশা করছি আমাদের সাথেই থাকবেন। এই জীবনের গল্প এবং এই যে ভালোবাসার গল্প সেটা শেষ পর্যন্ত আপনাকে কোথায় নিয়ে কোন অনুভূতিতে নিয়ে দাঁড় করিয়ে দেবে সেটা এখন দেখার বিষয়। আমরা ঠিক 12:06 ফিরব সংবাদ জানার পরপর। আর আপনি যদি ওকে দেখতে চান, কোন প্রশ্ন থেকে থাকে চলে আসুন এই ফাঁকে আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত 12:06।
Active Zinc Mouthwash এবং Microshine Crystal সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ। Active Zinc Mouthwash এবং Microshine Crystal সমৃদ্ধ নতুন Close Up Deep Action দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ Close Up আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো Close Up।
তো বন্ধুরা, শুনে নাও আরো একটি এক্সাইটিং খবর। এখন প্যারাশুট অ্যাডভান্সড বেলিফুল 150 মিলির সাথে 2 টাকা মূল্যের 6টি সানসিল্ক শ্যাম্পু মিনি একদম ফ্রি। তো জলদি করো।
Close Up presents Hello 8920. Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন Close Up presents Hello 8920. এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি আর আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আমাদের সঙ্গে রয়েছে হীরা তার জীবনের গল্পে। হীরার বাড়ি সেই সুদূর ময়মনসিংহ এবং ময়মনসিংহের একটা প্রত্যন্ত অঞ্চলে সে বড় হয়েছে। সেই সেই যে শৈশব, সেই শৈশবে একজন মানুষের এক ধরনের এফেকশন একটা মেয়ের প্রতি এবং সেই এফেকশনেট লাভ বা যেটাই বলি না কেন সেটা শেষ পর্যন্ত তাকে কোথায় নিয়ে গেছে সেটাই আজকের জীবনের গল্প। আমরা সেখান থেকে ফিরব, তবে তার আগে বলতে চাই হ্যালোইট 920 যদি আপনি আসতে চান আপনার জীবনের গল্প নিয়ে আসতে পারেন। আসার জন্য আপনি যেটা করবেন খুব সহজ সরল একটা নিয়ম রয়েছে, আমাদেরকে ফোন করে বলতে হবে আপনার জীবনের গল্পটা আসলে কি। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আরো একবার বলি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নম্বরটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, বলার পরে বলবেন আপনি কোন বিষয়ের উপর আপনার জীবনের গল্প এবং সেটা খুব সংক্ষিপ্ত করে 2-3 মিনিটের মধ্যে। আর সেল নাম্বারটি এই জন্য স্পষ্ট করতে বলি যে ওই নাম্বারটিতেই আসলে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করি, সুতরাং ওখানে যদি বলতে কোনো ঝামেলা হয় তাহলে আমরা আপনার সঙ্গে আর যোগাযোগ করতে পারব না। যারা একবার যোগাযোগ করেছিলেন, একাধিকবার যোগাযোগ করেছিলেন, তাদেরকে আমরা বলব সবসময় যোগাযোগ করতে, কারণ কোন সময় আপনাকে ফোন করা হবে সেটা নিশ্চয়ই আপনি জানেন না। হ্যালোইট 920-তে অসংখ্য বন্ধু এরকম আমরা পেয়েছি যারা 2-2.5 বছর যোগাযোগ করার পরে হ্যালোইট 920-তে আসতে পেরেছে, সুতরাং সবাইকে আমরা রিকোয়েস্ট করছি প্লিজ ডোন্ট বি হোপলেস, আশা ছেড়ে দেবেন না, নিরাশ হবেন না, যোগাযোগ করতে থাকুন আমাদের সাথে। আর প্রিয় শ্রোতা, হীরার জীবনের গল্পে যাবার আগে ফেসবুকের ঠিকানাটা আরো একবার বলি facebook.com/hello8920, facebook.com/hello8920। ওখানে আসলে আমাদের আজকের অতিথি হীরাকে আপনি দেখতে পাবেন আর পেজটিতে লাইক দিয়ে দিলেই আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ হীরা, যেখানটাতে ছিলাম আমরা সেখান থেকে ফিরি, আপনি আপনার মা চলে যাওয়ার কথা বলছিলেন, মা কি অসুস্থ ছিলেন?
জি, মা অসুস্থ ছিল, পেটের মধ্যে একটু ব্যথা ছিল, তারপর মা হঠাৎ একদিন মারা গেছে। তো মনে করলাম যে বাবা মারা গেছে, এতটুকু কষ্ট পাইছি না, ছোট ছিলাম, তখন আস্তে আস্তে বড় হয়েছি, কাকা আমার বড় করছে, বড় করানোর পর স্কুল জীবনে ভর্তি হয়ে হাসনার সাথে সম্পর্ক করছি, দিনকালটা মোটামুটি ভালোই কাটছে, ভালোই আনন্দে, কাটাইছি, কিন্তু হঠাৎ যেদিন মা আমাকে ছেড়ে চলে গেছে সেদিন আসলে বুঝতে পারলাম যে মা বাবার কতটুকু মর্ম। সবাই মা বাবা বলে ডাকে, কিন্তু আমি তো মা বাবা বলে ডাকতে পারি না। আসলে যার পৃথিবীতে মা বাবা নেই সে জানে মা বাবার কতটুকু মর্ম। আমি আসলে জীবনে এটা কথা আছে না, জীবনে দুঃখের মাঝে জন্ম আমার, নেইকু দুঃখের সারা, দুঃখ আমার জীবন সাথে আমি সর্বহারা, এরকম দুঃখের মাঝে কিন্তু আমার জন্মটা।
আপনার মা কি জানতো যে আপনি হাসনাকে ভালোবাসেন?
জি আমার মা জানতো।
আপনার মা কিছু বলেছিল মারা যাওয়ার আগে?
কিছু বলে না, এমনিতে আমার বোঝাইছে যে বাবা এরকম বাধ্য এরকম বাধ্য ভালোভাবে পড়াশোনা করো। বোঝানোর পরে তো কিন্তু আমি বোঝ মানি নাই, আমি তো হাসনাকে অনেক ভালোবাসতাম, কারণ আমি একটাই যখন বড় হয়েছি তখন বুঝতে পারছি যে আমি পৃথিবীর সবকিছু ত্যাগ করতে পারবো কিন্তু আমি হাসনারে ত্যাগ করতে পারবো না। তারপর আমার মা চলে গেছে, ই আমার জীবনে একটা কষ্টের মানে একটা জ্বর এসে পড়ছে, আমি তখন আমি কি করব, আমি কার কাছে গিয়ে তাই পাবো যে বাবা যদি মারা যা একটা সন্তান মায়ের আসলের নিজেকে টাই পায়, কিন্তু আমি তো জীবনে তাও পাবো না।
আপনি যখন ক্লাস নাইনে পড়েন তখন আপনার মা মারা যায়, আপনার এসএসসি পরীক্ষার আগে। ওকে, আমরা একটু সামনের দিকে যাই, নিজেকে সংবরণ করে বাকি গল্পগুলো বলুন, আমরা একটু শুনি। হ্যাঁ, একটু কন্ট্রোল করতে হবে নিজেকে প্লিজ। আমরা এই জায়গাটা সান্ত্বনা দিতে পারবো না, এই কারণে যে মা হারানোর কষ্ট যে কি এটা যারা হারিয়েছেন তারাই বুঝবেন। সেই ছোটবেলায় পড়েছি ছড়া বা কবিতাই বলি না যাই বলি না কেন, কটা লাইন মনে পড়ে গেল হঠাৎ করে ওর কথা শুনে। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, বুঝিবে সে কিসে কুভু হাসি বিষে দংশিনী যারে, সাপের বেদন কি সেটা আসলে যাকে সাপ কাটে সে বুঝতে পারে, মা হারানোর কষ্ট যে কি সেটা কেবল সেই বুঝতে পারে যার মা নেই। এটা আসলে ওই নিজের জায়গা থেকে উপস্থাপনার জায়গা থেকে ফিলিংস নিয়ে ধরে বলাটা আসলে খুব মুশকিল। শুধু এটুকু বুঝি যে আপনাকে শান্ত থেকে সামনের গল্পের দিকে এগিয়ে যেতে হবে। তারপর কি হলো বলুন।
আমার কাকাকে আমার অনেক বুঝাইছে যে কোন চিন্তা করো না, আমি আছি না বাবা, আমার কাকি আমার বুঝিয়েছে। তারপরে বেশি স্কুলে যায় না, স্কুলে না গেলে সবাই স্যারেরাও জানতে পারছে মা মারা গেছে। হাসনা আমার বাড়িতে একদিন আসছে, আপ্রোজারার ঘরে মধ্যে আইছে, তো কেউ কিন্তু হাসনাকে তেমনটা চিনতে পারে না, যদি চিনতে পারতো আমার ফ্যামিলি তাহলে অবশ্যই হাসনাকে কিছু বলতো। কিন্তু তখন হাসনা আইছে আশা করে দেয়া, মানে আমি গেছি আপ্রোজারা ঘরে, ঘরে গিয়ে হাসনার সাথে খুব দুঃখ প্রকাশ করতেছি, কান্নাটি করতেছি, তখন সে আমারে বুঝতেছে। তবে যাক, এবার যাইতেছে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দেওয়ার পর দেয়া ক্লাস টেনে উঠছি, পড়াশোনা তেমন একটা বেশি সুবিধা না, আমি আস্তে আস্তে কিরকম গাধা হয়ে যাইতেছি, আমি ঠিক মতন পড়া শিখতে পারি না, আমি ক্লাসের মধ্যে পড়া বলতে পারি না, অন্যরকম হয়ে যাইতেছি। স্যারেরাও বলতেছে যে হীরা তুমি তো পড়াশোনা বলতে পারো না, আমি কি করব, আমি যদি বই নিয়ে বসে পড়তে কিন্তু আমি তো পড়া শিখতে পারি না, শত চেষ্টা করি কিন্তু শত চেষ্টা করার পরে তো শিখতে পারি না। তারপর এইভাবে কয়েক মাস গেছে, চিন্তা করলাম সামনে এসএসসি পরীক্ষা এসে পড়ছে, একটু ঠিক মতন পড়তে হবে, যদি না পড়ি তাহলে তো ফেল করবো, পরীক্ষা ফেল করলে তো আরো মান সমান যাবে। পড়াশোনা শুরু করলাম, এসএসসি পরীক্ষা দিছি, হাসনাও এসএসসি পরীক্ষা দিছি। এসএসসি পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট দিছে, আমি ফেল করছি, হাসনা পাশ করছে।
একেবারে মানে যাকে বলে ফ্রি ফ্রি পেনাল্টি গোল।
তখন আমি কি করব,
কি আর করবেন, আপনার তো কিছু করার নাই,
তো কিছু করার নাই, আমার ফ্যামিলি আমাকে অনেক তুচ্ছ করতেছে,
খুব স্বাভাবিক
বলতেছে হীরা কি আর কোনদিন ফাঁস করতে পারবো, এরকম কাজ করছি, এমনই এমনই প্রেম ভালোবাসা বুঝে লাইছে, যাক কিছু করার নাই। পিছনে একটা গল্প আমার বলে রাখেছি, গল্পটা আমার বললে বলতে না বললে না হয়, যে যখন ক্লাস টেনে পড়ি তখন কিন্তু হাসনা ফ্যামিলিও জানছে, হাসনা ফ্যামিলি জানার পরে দেয়া হাসনা ফ্যামিলি কিন্তু হাসনারে অনেক নির্যাতন করছে, তাকে ঠিক মতন বাদ দেয় নাই, পড়াশোনা করার দেয় নাই, বই পড়তে কাতা কলম বৃষ্টির দিনে নাকি তার বাবা না ভাই সব ফালাইয়া দিছে বৃষ্টির মধ্যে, যে তাকে আর পড়াশোনা করাইবে না। তখন তার তো এমন কোন মোবাইল নাই যে আমাকে জানাবে, সে আমারও মোবাইল নাই, তেমন আমি কি করি, আমি শুনলাম যে ব্যাপার। তখন হাসনার মামা ছিল একজন, অনার্সে পড়তো, তার মামা কিন্তু আমাকে অনেক প্রচন্ড ভালোবাসত, তার মামা কিন্তু বিষয়টা জানতে পারছে। কিন্তু তখন হাসনার মামি বলতেছে কি যে এই বয়সে ছেলেমেয়েরা সবাই কিছু করিয়ে থাকে, হাসনারে কি করেছে হাসনার মামি হাসনার নানুর বাড়িতে নিয়ে গেছে।
আচ্ছা,
তখন মানে হাসনার সাথে আমার কিন্তু তেমন একটা যোগাযোগ হয় না, তাকে আমি না দিকে তাকতেও পারি না, তখন আমি কি করি হাসনার নানুর বাড়িতে আবার আমার এক চাচাতো বোনের বাড়ির সাথে। তখন হাসনা কি করছে হাসনার নানির বাড়ির থেকে হাসনার মামির মোবাইল দিয়ে আমাকে ফোন দিছে। তখন চিন্তা ভাবনা করলাম যে না, এই মুহূর্তে আমার একটা মোবাইল কিনতে হবে, কোন প্রকারে টাকা ম্যানেজ করিয়া একটা মোবাইল কিনছি, আমার এসএসসি পরীক্ষা এসে পড়ছে, আমার মোবাইলে কোনো প্রয়োজন নাই। তারপর আমি টাকা ম্যানেজ করে গোপন ভাবে একটা মোবাইল কিনছি শুধু খালি তার সাথে যোগাযোগ করার জন্য।
আচ্ছা,
তখন আমার নাম্বারটা কি করছি দিব কিভাবে, আমি কি করছি গেছি আমার চাচাতো বোনের বাড়িতে গিয়ে, আমি আমার একটা বাইকনা ছিল ছোট বাইকনা তো চিনত, তো বাইকনারে কি করছে পাঠাইছি যে এই ব্যাপার গিয়া বলতো। তখন কি করছে সে বলছে, বলার পরে হাসনা কি করছে আর সে একটা বাই বাড়িতে আসছে একটা রাস্তার পাশে, তখন সে আসার পরে আমার দেখে সে অনেক কান্নাটি করতেছে। আমি খালি কই যে বেশি কিছু কথা বলবো না, বাস্তবতা হবে হয়তো মানুষে দেখবে, দেখার পরে হয়তো তোমার বাড়িতে যদি আরো কমপ্লেন দেয় তাহলে আরো সমস্যা, যে ছেলে গিয়ে ইনো ডিস্টার্ব করে তাহলে তারও বড় সমস্যা। তো আমার নাম্বারটা খালি কোন প্রকারে হাসনারে পচাইছি, তখন নাম্বার দিছে, নাম্বার দেওয়ার পরে দেয়া যখন মাগরিবের আজান পড়ছে তখন মামির মহেন্দ্র ফোন দিছে, মামির মহেন্দ্র ফোন দিলে কথাবার্তা বলতেছে, আমি বলছি যে মামি এখন কি করা, সবাই যেহেতু জানাল আছে এখন আমি কি করি কি করতে পারি। তখন মামি বলতেছে কোনো চিন্তা করো না, তুমি ঠিক মতন পড়াশোনা করো, তুই হাসনার মা বাবা যদি হাসনার পড়াশোনা খরচ না দেয় তাহলে সেই খরচ আমি বহন করবো। তখন পরে আমি বলছি যে মামি আমি একটা কথা বলি, প্রয়োজন হলে আমি পড়াশোনা সারিয়ে দিব, সারিয়ে ডাকা আমি কাজ করব, কাজ করে হাসনার পড়াশোনা খরচ আমি জোগাড় করে দিব, কিন্তু তারপরে আমি হাসনা যে পড়াশোনা সারিয়ে দিব এটা আমি মানে নিতে পারবো না, আপনি আমাকে একটু হেল্প করতে হবে। কোনা বাবা তোমার সমস্যা নাই, তুমি পড়াশোনা করো, তোমার পড়াশোনা ছাড়তে হবে না, তোমরা দুজনই পড়ো। তারপরে মামার সাথে সাক্ষাৎ করলাম, আমার বলছে যে আইসো আমার বাড়িতে, কিন্তু আমি বাড়ি যাইনি, আমার লজ্জা লাগছে আমি বাড়ি যাইনি। তো এইভাবে তখন তো মোবাইল কিনছি, মোবাইল কেনার পরে দেয়া তার সাথে আমার আরো যোগাযোগটা বাইরে যাইতেছে, তখন আর কোন প্রবলেম নাই।
ওকে,
যেহেতু সবাই জানিয়ে লাগছে এখানে বাস্তবতা সাক্ষাৎ করি না, খালি ফোনের মাধ্যমে সাক্ষাৎ করি যে কেউ যাতে না জানতে পারে, এইভাবে যাইতেছে। তখন আমাকে একদিন বলতেছে কি যে তুমি এক কাজ করো, তুমি অমুক জায়গায় আসো, আমি অমুক জায়গায় আসতেছি, তোমার সাথে কিছু কথা আছে। তা আমি অমুক জায়গায় গেছি, তার সাথে আমি অনেকক্ষণ প্রায় ঘন্টা দেড় ঘন্টা যাবৎ কথাবার্তা বললাম, চলে আসবো। তখন সে কান্নাটি করতেছে, আমি কিছু কান্নাটি করার কিছু নেই, তুমি কোনো চিন্তা করো না। প্রায় দশ বারো দিন পর তার বাবা তাকে তার নানুর বাড়ির থেকে বাড়িতে নিয়ে আসে, বাড়িতে নিয়ে পড়াশোনা আবার করাইব। তার মামি নাই বুঝতেছে যে এই বয়সে ছেলেমেয়েরা সবই কিছু করতে পারে, তাই বলে কি যে মেয়ের পড়াশোনা বন্ধ দিতে হবে, এটা তো ঠিক না, ছেলেমেয়েদেরকে বোঝালি হয়। আমার ফ্যামিলিও তখন আমাকেও কিন্তু বুঝাইছে, আমার কাকা কিন্তু কোনোদিন আমাকে মারত না। তবে একদিন একটা ঘটনা স্মরণ আছে, যখন আমাকে আমার কাকা অনেক নিষেধ করছে, নিষেধ করার পরেও আমি হাসনার সাথে সম্পর্ক রাখি, বলতেছে তুমি কি পড়াশোনা করবা ঠিক মতো নেই না, হাসনার সাথে তুমি এরকম করবা, তুমি কিন্তু পরীক্ষায় ফেল করবা, তুমি দেখো যে পরীক্ষা পাস করতে পারবো না। তো আমি আর কোনো কিছু বলি না, তো কাকা একসময় মানে কথা বোঝাইতে বোঝাতে রাগে গেছে, পরে রাগে আমাকে কয়েকটা ভারী মারছে পিঠের মধ্যে, আমি দরজা খুলে আমি দৌড় মারছি, তো দূরে গিয়ে কান্নাটি করছি। কান্নাটি করার পরে দেয়া মনে মনে চিন্তা করলাম, হাসনাকে ভালোবাসি, তারা মানে নিবে না, তাই আমাকে এত মার দিল, কিন্তু না, মায়েরই যেহেতু কাইছি আমি তাকে বলবো না। হাসনা যদি তিন দিন পর্যন্ত না কায়া থাকতে পারে আমার জন্য, তাহলে আমি পারবো না কেন? তিন দিনে সারাদিন আমি কিন্তু ভাত খাই নাই যাইতেছে। তখন একদিন হাসনার বড় ভাই আমাদের বাড়িতে আসছে, হাসনার একজন চাচাতো ভাই নিয়া বাড়িতে আসার পরে দেয়া আমার ডাকে নিছে, ক যে হীরা আসো তোমার সাথে কিছু কথা আছে, দূরে এক জায়গায় নিছে আমারে। তখন আমার বুড়া দাদি ছিল, মারা যায় না, আমার দাদা মারা গেছে, আমার দাদি আছে, দাদি কিন্তু আমার ভীষণ ভালোবাসত। তারপর আমার দাদি ভয় পাইতেছে যে হীরারে কই ঢাকে নিতেছে না, হীরারে মায়ের দে। তখন মানে ভাবি বলতেছে কি এটা হীরার বাড়ি, আর হীরার বাড়িতে কি হীরারে মার দিব, এটা আপনি কোনো চিন্তা করবেন না। তো আলামিন ভাই কি করছে আমার অনেক বুঝাইতেছে যে দেখো হীরা আসলে তোমরা যে পথে গেছো এই পথে আসলে ঠিক না, তোমরা পড়াশোনা কিন্তু নষ্ট হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো তোমরা, তোমরা পড়াশোনা করো, মানে খুব ভালো করে বোঝাইতেছে। কিন্তু ঠিক আছে, যে বুঝতেছে এটা আমি নিজেও স্বীকার আছি, যেরকম বোঝানোর দরকার এরকম বুঝাইছে। তো তার একটা চাচাতো ভাই, নাম ছিল সুমন, সুমনে কি করছে আমার বলতেছে কি, তুমি আর কোনোদিন হাসনার সাথে যোগাযোগ রাখবা না। তো আমি ওইটা বলে রাখছি কি, যে ঠিক আছে হাসনা যদি আমার সাথে কথা না বলে তাহলে আমি বলবো না। পরে আমার একটা কথা বলছে কি, যে তুমি যদি কথা না বলো তাহলে হাসনা তো ঠিক থাকবে, থাকবে হাসনার বাবাও তো ঠিক থাকবে, এই কথাটা বলছে। এরপর দিন হাসনা মার্দেশায় আসতেছে, আমি আবার স্কুলে যাইতেছি। আমি যখন স্কুলে যাই, হাসনা যখন মার্দেশায় আসতো, তখন কিন্তু রাস্তার মধ্যে কিন্তু তার সাথে আমার সাক্ষাৎ হইত, সাক্ষাৎ হয়েছে। তারপর হাসনা কইতেছে, দাঁড়াও দাঁড়াও, আমি কিছু কেন, আমাকে তো তোমার বাইরে নিষেধ করছে তোমার সাথে কথা না বলার জন্য। তখন হাসনা আমাকে কথা বলতেছে কি, যে তুমি কি আমারে ভালোবাসো না আমার ভাইকে ভালোবাসো? আমি তোমাকে, তাহলে আমার ভাইয়ের কথা মানবে কেন? তুমি আমার সাথে কথা বলবো না, ভাইয়া কি বলছে না বলছে? আমি বলছি তোমার ভাইয়া যে বলছে তোমার সাথে কথা না বলার জন্য। তারপরে বলছে যে তোমাকে ভালোবাসে বলে তো আমার খাতা কলম বই পড়তো সবকিছু পালাইয়া দিছে, তাই বলে কি আমি তোমার ভুলে গেছি? তা তুমি আমাকে ভুলে যাবো কেন? মানে আমি হাসনাকে পরীক্ষা করলাম, যে দেখলাম যে সে কতটুকু আমাকে ভালোবাসে। এবার দিন যাইতেছে, তখন মানে তার সাথে যে আমি কথা বলবো, তার তো তখন কোনো মোবাইল নাই, আমার মোবাইল আছে। তার সাথে যোগাযোগ করি যে যদি মার্দেশায় আসে তাহলে যে কোনো একটা ফ্লেক্সির নাম্বার দিয়ে আমাকে মিস কল দে, তখন মিস কল দিলে আমি ব্রেক করে তার সাথে কথা বলি। তো এইভাবে কথা বলতেছি, তখন সে আমার একদিন বলতেছি কি, যে দেখো এখন তো টেস্ট পরীক্ষা এসে পড়ছে, টেস্ট পরীক্ষার আগে ভালো করে পড়তে হবে যাতে দুজন পাস করতে পারি। আমি যাচ্ছি, ঠিক আছে তা তুমি ভালো করে পড়ো, আমি ভালো করে পড়বো, আশা করি পাস করবো ইনশাল্লাহ, ফেল করবো না। টেস্ট পরীক্ষা এসে ঠিক মতন পড়তেছি, টেস্ট পরীক্ষা দিছি, টেস্ট পরীক্ষা দুজন এলা হয়েছি। এলা হওয়ার পর আমরা তিন মাস কোচিং করার পর এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা দেওয়ার পর তো আমি ফেল করছি, হাসনা পাস করছে। তখন তো মানে আমার ফ্যামিলি আমাকে অনেক কিছু অনেক মন্তব্য করতেছে। তো আমার কাকা বলতেছে কি, যে আমি বলছিলাম না যে তুই পাস করতে পারবি না? তো পরে বলতে চিন্তা করলাম, আসলে মুরব্বীরা যা বলে তা আসলে কাজে লাগিয়ে পড়ে। যখন শুনছি যে হাসনা পাস করছে আমি ফেল করছি, কিন্তু আমি একটা জিনিস চিন্তা করছি যে না, হাসনা তো পাস করছে, যে আমি ফেল করি আমার কোনো আপত্তি নেই, হাসনা তো পাস করছে, এতে আমার একটা আনন্দ জাগতেছে। তারপর আমি একদিন হাসনাকে ফোন করছি, হাসনার বাবার মোবাইলে ফোন দিছি, হাসনারে বলছি যে হাসনা কেমন আছো? হ্যাঁ বলতেছে ভালোই। যে কি অবস্থা তোমার, কত পয়েন্ট আসছে? কে আসছে মোটামুটি কি বলা যায় না, বলা যাবো না কেন? বলছে যে -। তখন হ্যাঁ কিছুক্ষণ পরে আবার বলতেছি কি, এখন কথা বলার সময় নেই। কিছুক্ষণ সময় গেছে, সন্ধ্যার দিকে আবার ফোন দিছি যে হাসনা কি অবস্থা। তখন সে আবারও বলতেছি একই কথা বলতেছে, যখন তো কথা বলার সময় নেই। তখন আমার কিন্তু অনেক কষ্ট জাগিয়ে পড়ছে। তখন হাসনার আমি একটা প্রশ্ন করলাম, হাসনা যে তুমি আমার সাথে দিনের রাত মনে করছো, রাতের দিন মনে করছো, তুমি ঘন্টার ঘন্টা আমার সাথে সময় দিতে পারছো, ঘন্টা ঘন্টা আমার সাথে ফোনে কথা কইছো, আর এখন তোমার দুই মিনিট তিন মিনিট কথা বলার পরে যদি তোমার সময় নাই? আচ্ছা ঠিক আছে, সময় যেহেতু নাই তাহলে কিছু করার নেই, তুমি তখন ভিআইপি পার্সনের লোক হয়ে গেছো, মানে আমি কথাটা বললাম, কো তোমার যা খুশি তাই মনে করো। তখন আমি কি করবো, আমার মনে মধ্যে কষ্ট জাগিয়ে পড়ছে। আমি কই না, আর পড়াশোনা করবো না, ঢাকা চলে যাবো। তখন আমি সরাসরি কি করছি, চলে গেছি গাজীপুর চৌরাস্তা। আমার চাচাতো ভাই হাবিবুর, সে ওই জায়গায় চাকরি করতো সুপারভাইজার। আমার হাবিবুর ভাইয়া কি করছে, আমাকে একটা চাকরি দিছে। চাকরি করতেছি, সাত মাস চাকরি করলাম, কিন্তু এই যে সাত মাস চাকরি করছি তার সাথে কিন্তু আমার কোন প্রকারের যোগাযোগ নাই, কোন প্রকারের সাক্ষাৎ নাই। আমি মাঝে মাঝে বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমি তারে যদি আমি সিটি দিছি তাহলে সে আমার সিটির কোনো উত্তর দিছে না।
মানে আপনি ফেল করেছেন সেটাকে সহজভাবে নেয় নাই, এটা মূল কারণ ছিল।
তখন আমার বড় বোনে হাসনার কাছে, তখন হাসনা আবার মোবাইল কিনছে, এসএসসি পাস করার পরে হাসনা মোবাইল কিনছে। হাসনার মোবাইল নাম্বারটা কিভাবে নাহি আমার বোনে সংগ্রহ করছে। বোনে সংগ্রহ করার পর হাসনার কাছে কি সম্ভবত ফোন দিছে যে হাসনা তুমি যদি একটু রিকোয়েস্ট করো হীরারে তাহলে অবশ্যই হয়তো হীরা আসতে পারে।
আচ্ছা,
সবাই জানে যে হীরা কারো কথা রাখুক না রাখুক হাসনার কথা মাস্টবি রাখবেই। তখন আমার চাহাতো ভাই বলতেছে কি তুই এক কাজ কর, আমার আবার ফ্রেন্ডের আমার কাছে ফোন দিয়েছে যে হীরা তুই যদি স্কুল থেকে পরীক্ষা না দেশ তাহলে উন্মুক্ত ওপেনে ভর্তি হয়ে যাই, ওপেনে ভর্তি হয়ে যাই, ওপেনে ভর্তি তুই চাকরি কর পড়াশোনা কর কোনো সমস্যা নেই। আমি পরে খুঁজে নেব ওপেনে ভর্তি লিখিব আর পড়াশোনাই করবো না। তারপর দেখো আমার ফ্যামিলি থেকে অনেক চাপ দিতেছে যে পড়াশোনা করতাম, তা আমার বড় বোন একদিন আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে যে আমার কাকি আমার কাকা সবাই রিকোয়েস্ট করতেছে। আমি আবার একটা কি আমার ফ্যামিলির কথাটা কিন্তু খুবই মানতাম, আমার ফ্যামিলির কিন্তু খুবই ভয় পাইতাম, যত কিছু করি না কেন সবকিছু শেয়ার করতাম, কিন্তু এই হাসনার বিষয়টা আমি শেয়ার করতাম না, কারণ এরকম ভয় লাগতো আমার। যাক আমার বড় বোনের জন্য আমার কিভাবে রিকোয়েস্ট করতে সবাই রিকোয়েস্ট করতেছে, তখন আমি ওপেনে ভর্তি হলাম নান্দাইল। ওপেনে ভর্তি হওয়ার পর আমি সাত মাস চাকরি করছি, তার সাথে যখন আমার কোন যোগাযোগ নাই তখন একদিন হঠাৎ হাসনা আমাকে ফোন দিছে, মানে ফোন দিয়ে আমার সাথে অনেক ঠাট্টা করতেছে, ফোন দিছে তার আব্বার মোবাইল দিয়ে, তার আব্বার সিমের নাম্বারটা কিন্তু আমি জানতাম না। প্রথম আমাকে পরীক্ষা করছে যে কি অন্য কোন মেয়ের কণ্ঠ ভাই কি আমি মেয়ের সাথে কিরকম ভাবে কথাবার্তা বলি, এরকম আমাকে একটা পরীক্ষা করছে। হ্যালো মানে কি মৌসুমি আছে, মৌসুমি আছে? আমি কইছি না মৌসুমি না, আপনি কে? ক আমি তো মৌসুমির বান্ধবী, তে মৌসুমির একটু দরকার। আমি না ভাই মৌসুমি না, মৌসুমি না, এটা রং নাম্বার, তে রং নাম্বার করে কাটিয়েছি। আবার ফোন দিছে যে যে ছয় সাত মাস যেন হাসনার সাথে আমার কথাবার্তা হয় না, হাসনার কণ্ঠটুকু মানে আমার পরিবর্তন হয়ে গেছে মানে লাগতেছে। যে তখন মানে আমি কইতেছি যে ভাইয়া আপনি আবার ফোন দিছেন, মৌসুমি নাই আমি তো একবারই বললাম আপনাকে। তখন বলতেছে ভাইয়া আপনার সাথে আমার কথা বলতে আসলে খুবই ভালো লাগে। তো আমি বলছি ভাই সরি রং নাম্বার, রং নাম্বারে এতক্ষণ কথা বলা ঠিক না, আমি রং নাম্বার মেয়েদের সাথে কোনো কথাবার্তা বলি না, যদি পরিচয় দিতে পারেন তাহলে আপনার সাথে আমি সারাক্ষণ কথা বলতে পারবো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু পরিচয় দেন। আমি তো বললাম তো যে মৌসুমি বান্ধবী, আমি ভাই রাইকে দিই এই নাম্বারে কোনো রেজিস্ট্রেশনটা করবেন না। তো সে আবার ফোন দিছে, ফোন দিলে আমি আবার একটু ম্যাপ করেছি যে কিছু মতো হাসনার কণ্ঠটা হতে পারে। তো আমি বলছি কি যে কি ব্যাপারা হাসনা নাকি, তিনবার বলছি কথাটা, তিনবার বলার পরে দেয়া হাসনা কি করেছে, পুন্ডা কাটিয়ে দিছে, পুন্ডা কাটিয়ে দেওয়ার পরে দেয়া আমি কই যাক কিছু মতো হাসনাই, আমি আবার ফোন দিব। তখন আবার ফোন দিছে, ফোন দেয়া বলতেছে ক ভাইয়া আপনি হাসনা হাসনা বলেন কেন,
টেস্ট করতেছে।
হ্যাঁ তখন কি করছে মানে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে গেছে আমার ফ্রেন্ডের মনিরে, তে সে যেহেতু মোবাইলটা নিয়ে গেছে সে মোবাইলটা নিয়ে গিয়া তখন বলতেছে যে আমি তো হীরার বন্ধু, তে আপনি কে বলেন, ক আপনার বন্ধু হাসনা হাসনা বলে কারণটা কি সেটা জানতে পারি? তখন আমার ফ্রেন্ডে বলতেছে ক ভাই বলতে গেলে অনেক ইতিহাস, কারণ হাসনা নামে একটা মেয়েকে সে ভালোবাসত, তাকে সে অনেক ভালোবাসে, কিন্তু সে এসএসসি ফেল করছে আর হাসনা নামে মেয়েটা এসএসসি পাশ করছে, তাই বলে তাদের মাঝে একটু দূরত্ব, একটু ভুল বোঝাবুঝি, সে কিন্তু আসলে যে কোনো মেয়ে তার কাছে ফোন করে সর্বপ্রথম যে হাসনা নামে বললে হাসনা বলে সম্বোধন করে নেয় মানে এরকম। তখন সে আসলে বুঝতে পারছে যে আমি তাকে কতটুকু ভালোবাসি। এর একদিন পরে ফোন দেওয়ার পরে আমি যখন বললাম যে হাসনা তুমি, তখন তারপর তো পরিচয় দেয় না, তারপর সে বলছে হ্যাঁ আমি, আমি গেছি শয়তান তুমি আমার সাথে দুষ্টামানি করো কারণ কি, পরিচয় গোপন রাখো কারণ কি, আমি না তো আমার ছোট বোনে ঠাট্টা করছি তোমার সাথে। আমি কি যাক ভালোই হয়েছে, তুমি কি মনে আমার পরীক্ষা করছো যে আমি মেয়েদের কণ্ঠ ভাই যে আমি কিরকম কথাবার্তা বলি, যে এরকম পুরুষ কিন্তু আমাকে বেবো না। পরে হাসনা করতে দেখো হ্যাঁ দেখতে পাবো না পুরুষটা কার। তখন কি করছে হাসনা যখন আমাকে এই কথাটা বলছে, হাসনা আমাকে এই কথাটা বলার পরে দেখ যাক এভাবে গেছে, তখন হাসনা আমারে বলতেছে কো তুমি পড়াশোনা এই চাকরি ছাড়ে, তো চাকরি ছাড়িয়ে বাড়িতে আসো। তো আমি বাড়িতে আশা করছি
চাকরি ছেড়ে, কেন
চাকরি ছাড়িয়ে দিছি, সে বলতেছে আমি পড়াশোনা করতাম, পড়াশোনা করতেই হবে আমার।
ওকে তার মানে আপনি এসএসসি পাশ করেন?
আমি এসএসসি পাশ করি না, এসএসসি ফেল করছি যখন তখনই আমি চলে গেছি।
রাইট, সে চাচ্ছে আপনাকে আপনি এসএসসি পাশ করেন।
হ্যাঁ তখন এসএসসি, তখন হাসনা আমারে যখন বলতেছে তখন আমার সবাই রিকোয়েস্ট করতেছে, আশা করতাম কই যাক আমি চলে যাই চাকরি ছাড়িয়ে দিই। তা আমি চাকরি ছাড়িয়ে দিছি, চাকরি ছাড়ার পর তবে এই নয় আমার এটা যাও, যখন আমি চাকরি করার প্রথম মাসের স্যালারিটা পাই, প্রথম মাসের স্যালারি দেয়া তার জন্য একটা ত্রিভিজ কিনছিলাম হাসনার জন্য।
কত টাকা পেয়েছিলাম বেতন?
আমি 2700 টাকার স্যালারি চাকরি করছি
গার্মেন্টসে।
জি না,
তাহলে
টেক্সটাইল মিলে ডাইংয়ে 2700 টাকার স্যালারি চাকরি করছি। তো প্রথম মাসের স্যালারি পাইয়া আমি আর কারোর জন্য কোনো কিছু না কিনে আমার নিজের জন্য কোনো কিছু কিনি, আমি হাসনার জন্য ত্রিভিজ কিনছি।
যখন আপনার সাথে হাসনার কোন সম্পর্ক নেই,
সম্পর্ক
কথা হচ্ছে না,
কথা হচ্ছে না,
এবং সেই হাসনার কথাতেও আপনি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসলেন,
তার সাথে আমার কোন যোগাযোগ নেই। তারপরে তো আমি হাসনার কথা ভেবে তার জন্য একটা থ্রি পিস কিনা সুন্দর করে প্যাকেটিং করে আমার ব্যাগের ভিতরে রেখে দিছি। আমি যদি কোনোদিন হাসনার সাথে সাক্ষাৎ হয় তাহলে হাসনাকে আমি দিয়ে দিব।
ওই সময়টাতে যখন যোগাযোগ হচ্ছে না তখন আপনি কি ধরে নিয়েছিলেন যে হাসনাকে আপনার জীবন থেকে সরে গেছে?
আমি মনে করছি যে হাসনা হয়তো আমাকে বলে গেছে, কিন্তু হাসনা বলে গেলে তো আমি হাসনাকে বলবো না,
এরকম একটা অনুভব হয়েছে।
হাসনা আমাকে বলে গেছে কিন্তু আমি তো হাসনাকে কোনোদিন বলবো না।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা ছোট্ট একটা বিরতি নিতে চাই, আর আপনাদেরকে সবাইকে বলছি যে আজকের এই ঘটনাটি মানে এখন পর্যন্ত দাগ কাটার মতো আমাদের অন্তরে তেমন কোন ছাপ ফেলতে পারেনি। যে ঘটনাগুলোর বর্ণনাও দিচ্ছে সে ঘটনাগুলো প্রেমের ক্ষেত্রে সবার জীবনেই কম বেশি ঘটে, কিন্তু কোন জায়গাটি দাগ ফেলবে সেটার জন্য অপেক্ষার কিছুক্ষণের। আমরা ছোট্ট একটা বিরতি নেব, মাত্র চার মিনিটের বিজ্ঞাপন বিরতি, এবং তারপর পরই ফিরে আসছি আজকের হ্যালো 8920 হীরার জীবনের বাকি গল্পে। ওকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক চার মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা।
This track was downloaded from FusionBD.com.
শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ। হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছে হীরা, তার জীবনের গল্প নিয়ে। হীরাকে দেখতে চাইলে কিংবা কোনো প্রশ্ন থাকলে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ হীরা, তারপর কি হলো?
হাসনা যখন আমার বলছে আমি
চাকরি চুকরি ছেড়ে দিই, আপনি বাড়িতে চলে আসছি,
বাড়িতে চলে আসছি। পরে আমি কই যে না, আমি ওপেনে পরীক্ষা দিব, প্লাস আমি স্কুল থেকে পরীক্ষা দিব। তখন আমি স্কুল থেকে পরীক্ষা দিছি, স্কুলেও পাশ করছি, প্লাস ওপেনে পরীক্ষা দিছি, ওপেনেও পাশ করছি। তার মানে এসএসসি সার্টিফিকেট আমার দুইটা।
ওকে,
সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলে ইন্টারমিডিয়েট ফেল করেছে।
সে ইন্টারমিডিয়েট ফেল করলো, আপনি এসএসসি ফেল
করলেন।
তার মানে আপনারা দুজন এখন একই পজিশন,
যে একই পজিশনে আছে একই সাথে। এসএসসি যখন আবার পরীক্ষা দিব, তখন এর আগে হাসনা আমাকে বলতেছে কি যে তুমি আমার সাথে একটু সাক্ষাৎ করো। তার সাথে আমি সাক্ষাৎ করলাম নান্দাইল। সাক্ষাৎ করার পর তার সাথে আমি অনেক কিছু দুঃখ প্রকাশ করলাম যে তুমি কেন আমার সাথে এরকম করলা, কেন তুমি আমার সাথে 6-7 মাস কথা বলো নাই। সে বলতেছে কি জন্য যে ভালো লাগছে না, এমনিতে মনটা কিরকম ভালো লাগছে না। সে কি করে তখন এসএসসি পরীক্ষা দিছে, পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, আমি জানি যে আমার রেজাল্ট ভালো হবে। তখন আমি যখন রেজাল্ট দিবে, তখন আমি হাসনাকে প্রশ্ন করছি যে হাসনা, আমি রেজাল্ট আনার জন্য কি নান্দা যাব? তখন বলতেছি কি না, যাওয়ার দরকার নাই। তাক সে আবার চিন্তা করছে যদি কোনো অঘটন হয়ে যা, তাহলে যদি আবার সে যদি বাড়িতে না ফিরে। আমি আবার একটা কি রাগি ছিলাম, কবই হাসনা একটু রাগি ছিল। তারপরে বলতেছে যদি তোমার কোন সন্দেহ না থাকে তুমি নান্দাল যাও, তুমি রেজাল্ট নিয়ে আসো। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। তখন আমি নান্দাল গেছি, গিয়ে আমার রেজাল্ট দেখি যে না ভালোই হয়েছে। আমি খুশি মনে বাস আশা পড়ছি বাড়িতে। বাড়িতে আসার পর দেশে আমার কইতেছে মিষ্টি খাবো কবে। তারপর এর কিছুদিন পর তার সাথে আমি সাক্ষাৎ করে তারা মিষ্টি খাওয়াইলাম, মিষ্টি আমি রাখা হয়। তখন কিছুদিন পর যাক আমি কলেজে ভর্তি হবো, আমি যখন কলেজে ভর্তি হয়েছি সে ইন্টার পরীক্ষা দিয়েছে, সে ফেল করছে। হাসনাকে কিন্তু ভর্তি করেছে অন্য কলেজে, আমারই ভর্তি করেছে অন্য কলেজে, যাতে তার সাথে আমার কোন সম্পর্ক না থাকতে পারে।
ইতিমধ্যে তো আপনাদের গ্রামে বাড়ি সব জায়গাতে
সবাই জানে, সবাই জানে অলরেডি। তখন মানে আমি একদিন একটা কথা বললাম, যদি তাহে বন্ধুর মন ঘাং ফরাইতে কতক্ষণ,
যদি তাহে,
যদি তাকে বন্ধুর মন ঘাং ফরাইতে কতক্ষণ,
মানে হচ্ছে যে বন্ধুর মনে যদি থাকে,
যদি তুমি আর আমি ঠিক থাকি তাহলে কে করবে কি, তুমি যদি
নদী পার হতে কতক্ষণ,
নদী পার হতে কতক্ষণ,
রাইট,
বলার পরে আমি কই যে হাসনা
যদি থাকে বন্ধুর মন গান পার হইতে কতক্ষণ
কতক্ষণ
শেখার চেষ্টা করছি। ওকে
হাসনাকে এই কথাটা বলার পরে দেয়া কাছে ঠিক আছে, তাই আমি কেছি তুমি যেখানে তাহো না কেন তোমার সাথে আমার সাক্ষাৎ হবেই। কলেজে উড়ি, কলেজে উঠে তো মনে করেন যে পড়াশোনা তেমন একটা প্রথম অবস্থা করি না, এর কিছুদিন পর আমি আবার চাকরি দেখেছি।
আচ্ছা,
আমি হাসনারে বলছি কি যে হাসনা আমি চাকরিও করব প্লাস পড়াশোনা করব। তা আমার একটা ফ্রেন্ড ছিল স্কুল জীবনের, নাম ছিল নকিব, সে কিন্তু আমার কলেজ জীবনে খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড। তখন নকিবে আমাকে হেল্প করতো যে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াইতেছে, কোন কোন বিষয়টি পড়াইতেছে, এই বিষয়টি আমার ফোন করে জানাইতো, আর আমি পড়ছি। আর যে জায়গায় চাকরি করছি ওই জায়গায় দুইটা ছেলেমেয়েরা প্রাইভেট পড়াইতাম। তখন যখন পরীক্ষা এসে পড়ছে ফার্স্ট ইয়ারে, পরীক্ষার আগে আমি আসা পড়ছি, আসার পরে দেয়া হাসনার সাথে আমার ভালো রিলেকশন চলতেছে, ভালোবাসার গভীরতাটা এতটুকু চলে আসছে যে তার কোন কুলকিনা নাই, যে তার কোন মাপার কোন যন্ত্র নাই,
মানে ডুব দিলে হারাই যেতে হবে,
হ্যাঁ পরিমাণ নাই,
জি বুঝতে পেরেছি, চোরাবালির মতো।
এইভাবে সে যদি কলেজে যায় তাহলে তারে নিয়ে আমি আমার কলেজ পাকি দিয়ে আমি তার সাথে তার কলেজে যাইতাম, মানে এইরকম ভাবে সময় কাটাইতাম।
জি,
তখন তার চাচার বাসা ছিল নান্দাইল, সে যখন ইন্টার পরীক্ষা দিছে সে ফেল করেছে, তারপরে দুজন পরীক্ষা দিচ্ছি দ্বিতীয়বার, তা আমি তো সেকেন্ড ইয়ারে উঠছি, সে একবার ইন্টার পরীক্ষা দিছে ফেল করছে, তারপর আবার আমার সাথে পরীক্ষা দিছে। এর মাঝে আবার শুনছিলাম একটা কথা কি যে তার জন্য নাকি বিয়ে ঠিক হইতেছে, কিন্তু আসলে কি সত্যি কি বিয়ে ঠিক হইতেছে না হইতেছে না তা কিন্তু আমি আসলে মূল ঘটনা জানতাম না। আমি তখন আবার যাত্রাবাড়ি চাকরি করতাম, তো হঠাৎ করে সে আমার বলতেছে গিয়ে তুমি চলে আসো বাড়িতে, না আসলে সমস্যা। আমি কি করছি চলে আসছি বাড়িতে, আমি এসে বলছি যে কি সমস্যা, যে সমস্যা, তার সাথে আমি অনেক কথাবার্তা বলছি, কথাবার্তা বলার পর সে পরীক্ষা দিছে, আমি পরীক্ষা দিছি, পরীক্ষা দেওয়ার পর সে বলতেছে আমার রেজাল্ট কিন্তু ভালোই হবে, তোমার রেজাল্ট ভালো হবে, তো দুজন রেজাল্ট যদি ভালো হয় তো এমন একটা ভার্সিটির মধ্যে ভর্তি হবো, তুমি চাকরি করবা, আমি মনে করো ক্লাস করবো, তার পাকে পাকে তোমার পড়াশোনার পড়ারি দেদিমো সায়াশানি দেদিমো, তুমি ঠিক মতন পড়বা আর চাকরি করবো। আমারও কিন্তু এরকম প্রোগ্রাম, ইন্টারমিডিয়েট পাশ করার পরে দেয়া তাকে নিয়ে এক ভার্সিটিতে ভর্তি হবো, আমার কোনো সমস্যা নেই। তখন ওই যে বিয়ের যে একটা কথাবার্তা শুরু হইতেছে, এর মাঝে আমার সাথে একটু দ্বন্দ্ব হয়েছিল, একটু ঝগড়া হয়েছিল। ঝগড়া হওয়ার পর মানে দুই দিন তার সাথে আমার কোনো কথা হয় নাই। রিজাল্টের কিছুদিন আগে তার ছোট বোন এসএসসি পাশ করছে, এসএসসি পাশ করার পর কিশোরগঞ্জ গরুদোয়ালে সে ভর্তি হবে। তখন হাসনা বলতেছি কি যে আজকে তো ছোট বোনের নবীনবরণ অনুষ্ঠান কলেজে, তাহলে আমি যাব। আমি কিছু ঠিক আছে যাও, তা আমার সাথে কিন্তু আবার একটু রাগারাগি ছিল, সে গেছে বলি নাই।
কি নিয়ে রাগারাগি করেছেন আপনারা?
এটা বিয়ের প্রসঙ্গ নিয়ে।
আমি
বিয়ের প্রসঙ্গ নিয়ে আমি বলছিলাম কি যে দেখো শুনলাম যে তোমার নাই বিয়ে হয়ে যাবে, তা তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আমি বড় একা হয়ে যাবো, তো চলো দুজনে মিলে একসাথে বিয়ে করলে।
আপনি বলেছিলেন ওকে
গোপন ভাবে, তখন সে আমাকে বলতেছে কি যে না আমি যদি গোপন ভাবে বিয়ে হই তাহলে আমার মা বাবার মান সম্মান যাবে, তোমার মা বাবার মান সম্মান যাবে, তা আমি চাই না যে তোমার মা বাবার মান সম্মান নষ্ট হোক। আমি কইছি যে যদি পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে তো তুমি একা হয়ে যাবো, আমিও একা হয়ে যাবো। তখন কইছে না আমার মা বাবা যদি মানে না নেয় তাহলে আমি তোমার সাথে পালিয়ে যাবো, পালিয়ে গিয়ে প্রয়োজন হলে গার্মেন্টসে দুজন চাকরি করব। গার্মেন্টসে দুজন চাকরি করে কি দুইটা পেট চালাতে পারবো না? সে আমাকে এরকম একটা সান্ত্বনা দিছে, তখন আমি মনে মধ্যে অনেক বড় আশা পাইছি। কিন্তু তারপরে তো আমি বলছি যে না চলো, কারণ তোমাকে যদি আমি গোপনভাবে কোর্ট মিস করে ফেলাই তাহলে পরবর্তীতে যদি তোমাকে বিয়ে দিতে চায় তখন এটা বাধা হয়ে দাঁড়াবে, আমাকে যদি বিয়ে করাইতে চায় তাহলে ওইটা বাধা হয়ে দাঁড়াবে। তখন মনে করো যে আমি নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবো, আমার কোনো সমস্যা থাকবো না, আমার কোনো টেনশন থাকবো না, আমি মনে করবো যে আমার হাসনা রয়ে গেছে। সেই জিনিসটা কিন্তু মানত না, এ নিয়ে সামান্য কিন্তু তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব হওয়ার মাঝে কিন্তু নবীনবরণ অনুষ্ঠান তার ছোট বোনের কলেজে সে গেছে, যাওয়ার পরে দেয়া সম্ভবত সে বিষের একটা বোতল সে কিনে নিয়ে আসে।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হঠাৎ করে সে বিষের বোতল কেন নিতে যাবে? আপনার সাথে দ্বন্দ্ব হচ্ছে, আপনি বিয়ে করার কথা বলছেন, সে বিয়ের কথা কিছু করছে না। ফাইন, সেখানে ঠিক আছে, দ্বন্দ্ব হতেই পারে, সে বিষের বোতল কেন কিনে নিবে?
কিন্তু আমি শুনলাম যে তার জন্য বিয়েটি করছে।
ফাইন, ওকে, সেখানে তো একটা অপশন আছে, আপনি তাকে বলছেন যে চলো আমরা বিয়ে করে,
তার জন্য বিয়েটি করছে। কিন্তু আসলে কিন্তু এই কথাটা আমি শুনছি, কিন্তু শোনা শোনা আমি একবারে বাস্তবতা তার ফ্যামিলির কাছ থেকে শুনিনি, আমি দুরন্ত ভাবে কথাটা শুনছি। এখন সে যে বিষের বোতলটা কেন কিনে আনলো আমি তা জানি না। আমার কি সম্ভবত ধারণা তার জন্য অন্য জায়গায় বিয়েটি করছিল, আর নাতে তার ফ্যামিলির সাথে ফ্যামিলির মধ্যে কোনো হয়তো রাগারাগি ছিল। যাক, এরপরে দেয়া বিষের বোতল যখন কিনে নিয়েছে, তা তো আর আমি জানি না, তার ছোট বোন জানে না। কিনে আনার পরে দেয়া এই দিনে রাত্রে কি করছে, সে আমাকে ফোন দিছে, বলতেছে কি যে তুমি ভালো আছো? আমি কিছু হ্যাঁ ভালো, তুমি কেমন? ভালোই। তো আমি কিছু কি করতেছ? কয় বসে রয়েছে। আমি কিছু বৈশা কি কারো কথা ভাবতেছ নাকি? তখন ক না বাবা, বাবার তো অনেক কিছুই আছে। আমি যে কিরকম কথাগুলি আমার কাছে শেয়ার করো। তখন সে বলতেছে কো সময় হোক, সময় হলে শেয়ার করবো না। তো সেই কথাটা বলছে। আমি কিছু হ্যাঁ, সে আমার বলতেছে কো ভালো থেকো। তাই আমি বলছি খাওয়া দাওয়া করছো কো? হ্যাঁ খাওয়া দাওয়া করছি। তাই যাক, এদিনে রাত্রে আমার কথা বলা শেষ, সকালবেলা আর কোনো কথাবার্তা হয় নাই। বিকালবেলা শুনলাম শুক্রবারের দিন সে বিষ খাইছে। তো বিষ খাওয়ার কথাটা শুনিয়া আমি মানে অস্থিরতা লাগতেছে আমার, যে সে কেন বিষ খাইছে। তখন আমি কি করব, আমার ভাইস্তারে কি করছে তাদের বাড়িতে পাঠাইছে। তখন কি করছে, সে গেদেহে যে বিষ খাইছে তারা নিয়ে নান্দাইল হাসপাতালে গেছে গা। তখন আমার খুব অস্থিরতা লাগতেছে, আমি নান্দাইল ফোন দিছি, আমার বন্ধুরা ফোন দিছি যে এই ব্যাপার, হাসনা তো বিষ খাইছে, নান্দাইল হাসপাতালে যদি কোনো সিট নাও থাকে তারপরে তো হাসনার সিটের জন্য একটা ব্যবস্থা কর। কিন্তু সন্ধ্যার সময় খবর পেলাম যে হাসনা মারা গেছে। হাসনারে যে সে বিষ খাইছে, বিষ খাওয়ার পর সে তারে মানে হাসপাতাল থেকে নিয়ে আইছে, আমার বন্ধুরা ফস্ট দেখছে। কিন্তু বন্ধুরা দেখার পরে তো আমার জানাইছে না যে আমি কষ্ট পাব বলিয়া, যে হাসনা বিষ খাইয়া যে মারা গেছে এটা আমার বন্ধুরা আমার জানাইছে না। তারপর আমি জানতে পারলাম নান্দাইল থেকে একটা মেয়ে ফোন দিছে যে হাসনা মারা গেছে। আমি কথাটা শোনার পরে যে আমি জানি যে আমি নিজে নিজে হারিয়ে গেছি। তখন আমি কল্পনা করলাম যে আমি নয়টা বছর যাকে নিয়ে আমি সাধনা করলাম, স্বপ্ন দেখলাম, তার সাথে তো আমি আমার স্বপ্নগুলো সব মাটি হয়ে গেছে। সব ভেঙে গেছে।
কিছু কথার উত্তর দেন। প্রথম কথা হচ্ছে উই আর রিয়েলি কনফিউজ। দেখুন, আপনি হাসনাকে সুযোগ দিয়েছিলেন আপনার কাছে আসার জন্য, এবং সেটা খুব বড়ভাবেই সুযোগটা ছিল, কারণ আপনি বলছিলেন যে আমার যা আছে আমি সেটা নিয়ে তোমার পাশে দাঁড়ানোর জন্য রাজি আছি। সো ইউ ওয়ান্ট টু ম্যারি হার, রাইট? দুদিনের ঝগড়াঝাটি হচ্ছিল আপনাদের সাথে এবং ও চাচ্ছিল না কোনোভাবে, আপনি একটু শান্ত হন, আমার কথাটা শোনার চেষ্টা করুন প্লিজ। ও চাচ্ছিল না কোনোভাবে আপনার কাছে আসুক। এভাবে হঠাৎ করে কেন সে মারা যাবে? মানে একটা তো আপনি বিয়ে করতে চাচ্ছেন না, তার পরিবার তাকে জোর করে বিয়ে দিয়ে দিবে, সেখানে এই মেয়েটা এরকম করতেই পারে, কিন্তু আপনি যেখানে বিয়ে করতে চান সেখানে ওর চলে আসার সুযোগ আছে। তাহলে কেন, মানে আমি ঠিক বুঝলাম না, মানে কেন সে সুইসাইড করতে যাবে? ওয়াই?
আমিও বুঝতে পারছি না যে কেন যে সুইসাইড করছে। কিন্তু আমি শুনছি যে তার জন্য বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি শুনলাম কোন জায়গার থেকে যে তার বাড়ি একটা চাচা তো আন্টিরে বিয়ে দিছে, চানপুর একটা গ্রাম আছে, ওই গ্রামে যখন বিয়ে দেয় তখন তার আন্টির স্বামীর বাইস্তা আমার সাথে কিন্তু পড়তো, সে আমার ফ্রেন্ড। তখন আমার ফ্রেন্ডে জিজ্ঞাসা করলো যে কাকি কি হয়েছে, কয় এই ব্যাপার, হাসনা তো মারা গেছে, যে রহিমপুরের হীরা নামে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। তখন আমার ফ্রেন্ডে বলতেছে যে কি জন্য মারা গেছে, যে মারা গেছে অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। এই কিন্তু ছেলেটা আমার কাছে বলছে যে হাসনার জন্য তো অন্য জায়গা বিয়েটি করেছে, তাই সে মারা গেছে।
হাসনার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, একটা মেয়ে অন্য জায়গায় বিয়ে ঠিক হতেই পারে, সেটার জন্য একটা মেয়ে কেন মারা যাবে? সে তো চাইলে আপনার সাথে চলে আসতে পারতো। আপনি যেহেতু কাজকর্ম করছেন এবং সেও যেহেতু প্রিপারেশন নিয়েছিল, সে গার্মেন্টসে কাজ করবে, আপনিও গার্মেন্টসে কাজ করে সংসার চালাবেন, তাহলে সে মেয়েটা সুইসাইড করতে যাবে কেন? ওয়াই?
কিন্তু আমিও বুঝতে পারলাম না তখন
সে মারা গিয়েছে কত সালে?
12-তে,
2012 থেকে 2014, দু বছরে কি আপনি চেষ্টা করেছেন কারণটা জানার জন্য বা উদ্ঘাটন করার জন্য?
জি না, আমি মানে এরকম যে করবে মানে এরকম কোন ইয়ে নাই।
তার বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব কত?
1 কিলোর মতন হবে।
1 কিলোর মতন হবে। এরকম বাড়িতে একটা ঘটনা ঘটে গেল, 1 কিলোর মধ্যে একটা গ্রাম অঞ্চলে ঘটনা ঘটলে সেটা লোক জানাজানি হবে না যে মেয়েটা কেন আত্মহত্যা করলো, কি কারণে মেয়েটা সুইসাইড করতে পারে?
মানে আমি রাস্তার মধ্যে হঠাৎ করে কথাটা শুনে পড়ে গেছি, আমি জ্ঞান হারিয়ে গেছে যে আমি কি করলাম।
কি শুনেছেন আপনি? কি শুনেছেন?
যে আমি শুনছি যে হাসনা মারা গেছে।
ফাইন, বাট কি শুনেছিলেন, কেন মারা গেছে হাসনা?
কেন মারা গেছে ওনা মেয়েটাও জানি না।
আপনি জানবেন না? আপনি ক্লাস 5 থেকে একটা মেয়েকে ভালোবাসলেন এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা মেয়েকে চেনেন, জানেন, যে মেয়েটার জন্য সবকিছু করতে পারেন।
আমি জানতেছি তার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে।
ফাইন, এটার জন্য একটা মেয়ে কোনোভাবে সুইসাইড করতে পারে না এবং হাসনার ট্র্যাক সেটা বলে না। ও প্রচন্ড রকম বাস্তববাদী একটা মেয়ে। ও জানলো ওর মাদ্রাসাতে পড়লে ভালো হবে, সে কারণে মাদ্রাসাতে পড়াশোনা করেছে। ওর মধ্যে দিনই জ্ঞান এলেম সবকিছু আছে এবং ওইটাও জানে যে সুইসাইড করলে তার প্রচন্ড রকম গুণা হবে। তারপরে সে মেয়েটা কেন সুইসাইড করবে? এবং 20 কিনে নিয়ে আসার কথা তো আপনি মানুষের কাছ থেকে শুনেছেন, হাসনা আপনাকে কখনো বলেনি? বলেছে?
জি না।
হাসনাও বলেনি, লোকজন আপনাকে বলেছে 20 কিনে নিয়ে এসছে? সে আদৌ 20 কিনে নিয়ে এসছে কিনা? এই ঘটনার পরে কি আপনাদের ওই ফ্যামিলিতে কোনো পুলিশ কেস হয়েছিল? কখনো পুলিশ কোনো কিছু এসছে?
পুলিশ আসছিল, সে মারা যাওয়ার পর আমার বাড়িতে আসেনি পুলিশ, তার বাড়িতে পুলিশ আসছে।
পুলিশ এসে কি তথ্য দিয়েছে, কি বের করেছে?
সে যখন মারা গেছে, মারা যাওয়ার পর মানে আমার বাড়িতে খবর আছে যে হাসনা তো মারা গেছে, তখন আমার ফ্যামিলি কিন্তু ভয় পেয়ে গেছে।
ওকে,
তখন কিন্তু সবাই অনেক অস্থিরতা ভোগ করছে। তারপর চেয়ারম্যান আমার কাকা জানাইছে, তো চেয়ারম্যান কি করছে, ওই লাশটারে থানার মধ্যে নেওয়ার লাগিয়ে দেয় নাই, এই লাশটা সরাসরি বাড়িতে নিয়ে আসে যে আমারটা আমি বুঝবো। পরে দেয়া পুলিশ আসছে, পুলিশ আসার পরে দেয়া অনেক কিছু মন্তব্য করতেছে, অনেক লোকে অনেক মন্তব্য করতেছে যে এমন একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, ওই ছেলেটা এই মেয়েটারে স্যাক দিছে দেখিয়া মারা গেছে।
মেয়েটারে স্যাক দিছে মানেটা হচ্ছে আপনি মেয়েটাকে ছেঁকা দিয়েছেন, এরকম কথা বলছিল লোকজন?
হ্যাঁ, লোকজন এরকম বলতেছে।
আচ্ছা, তো লোকজন এই যে কথাটা বলছে ছেঁকা দিয়েছেন, ছেঁকা দিয়েছেন মানেটা হচ্ছে কি আপনি হাসনাকে রিসিভ করতে চান না আপনার লাইফে?
হ্যাঁ হ্যাঁ, এরকম কথা বলছে।
এরকম কথা লোকজন কেন বলবে?
কিন্তু এরকম কথা বলছে আমাকে ফাঁসানোর জন্য।
আপনাকে ফাঁসাতে যাবে কেন লোকজন?
আমাকে ফাঁসানোর জন্য।
কার সাথে ওর বিয়েটি হয়েছিল?
কার সাথে বিয়েটি হয়েছে আমি নিজেও জানি না, কিন্তু
এগুলো বিশ্বাস করার মতো না হীরা। কারণটা হচ্ছে যে মানুষটাকে আপনি ক্লাস 5 থেকে ভালোবাসেন ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং সেই মানুষটা প্রায় 9 বছরের মতো সম্পর্ক, এই মানুষটা কি খায়, কখন ঘুমায়, কি করে না করে, এভরিথিং আপনার জানার কথা। এবং এই মানুষের একটা বিয়ে ঠিক হয়ে গেছে, কার সাথে বিয়ে ঠিক হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সেটা আপনি জানেন না, এগুলো লোকজন কিচ্ছু বিশ্বাস করবে না। শুনেন, আপনার জায়গায় যদি আপনি যদি কোনো অপরাধ করে থাকেন, কোন ভুল করে থাকেন, একমাত্র আপনার অপরাধের কারণেই একটা মেয়ে সুইসাইড করতে পারে এখানে, এছাড়া তার জায়গা থেকে কোনোভাবেই এটা এগ্রি করার মতো না যে সে একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে এবং সে কারণে আপনাকে না জানিয়ে নিয়ে আপনি যা বলছেন আপনি বিয়ে করতে চেয়েছেন তারপর সে রাজি হয়নি, সে সুইসাইড করে বসবে। লাইফ ইজ নট দ্যাট কাইন্ড অফ ফানি থিং। আপনার কোনো ভুল কি ছিল?
সে একটা
কাম টু দা পয়েন্ট, আপনার কোনো ভুল ছিল?
সে আমাকে একটা কথাই বলছে যে আমি যদি তোমাকে না পাই তাহলে আমি সুইসাইড করব।
আপনি তো তাকে পাওয়ার অপশন দিয়েছেন, চলো বের হয়ে যাই, বিয়ে করি।
হ্যাঁ,
তো
আমার বলে একটাই যে আমি তার সাথে 2 দিন কথা বলিনি।
কথা বলেননি এবং সে কারণে সে সুইসাইড?
2 দিন কথা বলেনি।
কেন কথা বলেননি, সত্য স্বীকার করেন, কেন কথা বলেননি?
এই যে বিয়ের বিষয়টা,
বিয়ের বিষয়টা নিয়ে কি
যে বলছি যে চলে আসো। আরেকটা ফ্যাক্টর লোকে যে আমাদের কলেজ থেকে একটা ছেলে ফোন দিত, ফোন করে তার ছোট বোনেরা চাইত।
হ্যাঁ,
ছোট বোনেরা যখন ফোন করে চায় যে তখন হাসনা বলতেছে কি যে না এটা তো রং নাম্বার, কিন্তু যখন চায় কিন্তু হাসনা কিন্তু আর তখন তার ছোট বোনের দেয় না। তো আমি কিন্তু আবার কলেজে মোটামুটি রাজনীতি করতাম, সবাই আমাকে চিনত। আমার একদিন বলতেছে নান্দাল থেকে তো একটা ডিগ্রিতে একটা ছেলে পড়ে, এই ছেলেটা খালি লাইলারে চায়, আমি কিছু নাম্বারটা দেও তো। তো নাম্বারটা কিন্তু বয় আবার আমার কাছে দেয় না, তো নাম্বারটা আমার কাছে দেয় না যদি আবার ছেলের বাইর করে যদি ছেলের আমি মার দিই। তো হাসনা আবার মাইন্ড নিয়েছে কি যে আমার বন্ধু হয়তো তাকে পরীক্ষা করতেছে, যে ফ্রেন্ডের কথা বললাম যে নকিব, যে আমার বন্ধু হয়তো তাকে পরীক্ষা করতেছে। তখন আমার ফ্রেন্ডের সে জাতানাতা কিছু বলে ফেলাইছে।
কেন বলছেন এই ঘটনা, আপনার সাথে কোন সম্পর্ক আছে?
হ্যাঁ,
আমি যে প্রশ্ন করেছি সেটার সাথে এই ঘটনার কোন সম্পর্ক আছে? আমি আপনাকে প্রশ্ন করেছি তার সুইসাইডের পেছনের কারণটা কি ছিল, আপনার কোনো ভুল ছিল?
কারণটা এটা যে যখন আমার বন্ধুরে আমি যখন বলছি যে ওই ছেলের নাম্বারটা দাও, সে বলতেছে কি যে নাম্বার দিতে পারবো না, কিন্তু সে মাইন্ড করছে কি যে আমার ফ্রেন্ড হয়তো লাইলাকে ডিস্টার্ব করতেছে রং নাম্বারে ফোন করে। তখন লাইলা নকিব কিন্তু আমার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড ছিল, তো নকিব হাসনা কি করছে খুবই মানে জটিলতা কিছু কথা বলে লেছে, জটিলতা কিছু কথা বলে আমি কিন্তু হাসনার সাথে খুবই মানে খারাপ আচরণ করছি, মানে একটু রাগারাগি করছি, প্রচন্ড রাগারাগি করছি।
দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট, নকিবের সাথে হাসনা খুব বাজে ব্যবহার করেছে, রাইট? এবং নকিব আপনার বন্ধু ছিল, তাই তো? এবং নকিবের সাথে হাসনা খারাপ ব্যবহার করেছে, এই কারণে আপনি হাসনার সাথে খুবই বাজে ব্যবহার করেছেন।
মানে একবারে বাজে না, আমি তারে কিছু কটু কথা বলেছি যে তুমি না বুঝছো এরকম কল লাগে না।
ওকে, কটু কথা বলেছেন, আচ্ছা। তারপর
হাসনা বলতেছে আমার থেকে তুমি নকিবের বেশি আপন মনে করো।
দ্যাট ইজ দ্য পয়েন্ট। তারপর
তারপরে আমি বলছি যে না, আমি সবাইকে সমান ভাবি, তবে নকিবের চেয়ে তোমাকে আমি বেশি মূল্যায়ন করি।
এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে দুই দিন এইরকম একটা মনোমালিন্য ছিল,
দুই দিন ঝগড়া।
সেটাকে আপনি বিয়ের সাথে কেন জড়াচ্ছেন?
তারপরে সে নকিবের কাছে ক্ষমা চাইছে।
ওহো,
আমি বলছি কি যে তুমি নকিবের কাছে ক্ষমা চাও, যে নকিবের কাছে তুমি যদি ক্ষমা চাও তাহলে হয়তো সে ক্ষমা করে দিব। সে তার কাছে বলছে যে ভাই যদি আমার কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিও।
এবং সেটা অনিচ্ছাতে সে করেছে, নিজের ইচ্ছায় করেনি, আপনি তাকে জোরাজুরি করেছিলেন যে কারণে সে সেটা করেছে, রাইট?
তখন আমি তার সাথে একটু রাগারাগি করছি, রাগারাগি করার পরে তবে সে একটা কথা বলছে আমার জন্য তো বিয়ের ঘর দেখতেছে, হয়তো আমাকে বিয়ে দিতেও পারে। আমি কিছু বিয়ে দিলবো মানে আমাকে ছেড়ে তোমাকে বিয়ে দিলবো কিভাবে, মানে এই কথাটা কিন্তু বলছে। কিন্তু তখন এই কথাটাও বলা হয় প্লাস রাগারাগিও হয়, মানে সে কিন্তু মানে খুবই রাগি ছিল, খুবই জিদি ছিল, এই রাগ করছে এই টান্ডা হয়ে গেছে, মানে আমরা দুজনই কিন্তু রাগি ছিলাম।
একটা পয়েন্ট আমি মোটামুটি পরিষ্কার হয়ে বুঝতে পেরেছি, একটা হচ্ছে যে আপনি তাকে এক অর্থে অপমান করেছেন নকিবের কাছে, যে নকিবকে আপনি আপনার গার্লফ্রেন্ডের কাছে অনেক বড় করে দেখেছেন, যে কারণে আপনার গার্লফ্রেন্ডকে দিয়ে আপনি নকিবের কাছে সরি বলিয়েছেন, রাইট? সেই জিনিসটাকে সে খুব স্বাভাবিকভাবে নেয়নি। সেই সময়টাতে তার পাত্রপক্ষ তাকে দেখতে আসছে, বিয়ে সাথের কথা চলছে, এবং একই সাথে আপনার সাথে এইসব বিষয় নিয়ে প্রচন্ড ঝগড়া হচ্ছে। এই সময়টাতে আপনি তার সাথে দুই দিন কোনো যোগাযোগ করেননি, বা আপনাদের মধ্যে কোন ধরনের ঝগড়াঝাটি হয়ে দুই দিন কোনো যোগাযোগ হয়নি, তাই তো? এবং আপনি যেটা বলছেন সেটার অর্থ এটা দাঁড়াচ্ছে যে হাসনা বাস্তবিক অর্থেই খুব রাগী বা খুব মেজাজি একটা মেয়ে ছিল, যেটা আপনার মধ্যেও ছিল, যে আপনারা কিছুদিন পরপর ঝগড়া করতেন এবং
খুবই ঝগড়া করতেন,
খুবই ঝগড়া করতেন, এবং আপনাদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হতো, তারপর আবার ঠিক হয়ে যেত, তাই তো? প্রিয় শ্রোতা, এটাই হচ্ছে যতটুকু আবিষ্কার করতে পেরেছি ওর কথা অনুযায়ী, এটাই হচ্ছে ওদের মধ্যে এই দুর্ঘটনা ঘটার কারণ। কিন্তু একটা দুর্ঘটনা যখন ঘটে যায়, সেটা কি শুধুমাত্র সেখানেই থেমে থাকে? সেটা সামনের দিকে কি হয়, কোথায় নিয়ে যায়, সেটা আমরা দেখব ঠিক রাত একটায়। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। এখানে হীরা তার জীবনের গল্প বলতে এসছে। হীরার জীবনের গল্পে আমরা খুব কিছু রগরগা, একেবারে প্রচন্ড সাসপেন্স, প্রচন্ড ইমোশনাল কোনো কিছু ওর বলার ধরনের জায়গা থেকে পাইনি, কিন্তু ওর জীবনে যা ঘটে গেছে ওর বলার মতো করে সেটাকে অনুভব করতে পারলে আমরা নিশ্চয়ই ওর জীবনের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। আমরা ফিরে আসছি ঠিক রাত একটায়। আপনারা চলে আসতে পারেন ওকে দেখার জন্য আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে কি লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিঙ্ক মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতার, সময় এখন রাত একটা, আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। হীরা রয়েছে আজকে তার জীবনের গল্প নিয়ে। হীরার জীবনের গল্পে আমরা আবারও ফিরে যেতে চাই, আর আপনাকে বলছি আপনি যদি মনে করেন আপনার জীবনের গল্প হ্যালো 8920 তে প্রচার করার মতো এবং আপনি আসতে চান, লাখো মানুষের সামনে মন খুলে দুটো কথা বলতে চান, তাহলে চলে আসুন। আমাদের এখানে আসার জন্য নিয়মটি আমি আরও একবার বলে দিচ্ছি, আমাদের এখানে ফোন করে আপনি আপনার কথাগুলো বলবেন এবং আমাদের ফোনটি এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়। যেটা করতে হবে, আপনি ফোন করে আপনি প্রথমে আপনার নাম, তারপর আপনার সেল নাম্বার, যে নাম্বারে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারব, সেই নাম্বারটি ধীরে ধীরে স্পষ্ট করে বলবেন এবং তারপর আপনার জীবনের গল্পের সারাংশ বা মূল বিষয়টি দুই থেকে তিন মিনিটে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করে থাকবে। ওকে প্রিয় শ্রোতা, আর এই বন্ধুটিকে দেখার জন্য এবং একই সাথে তার যে প্রিয় মানুষটি, যে মানুষটি আজকের দুনিয়াতে নেই তাদের ভুলের কারণে, সেই মানুষটিকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ওকে, হ্যাঁ হীরা, তারপর কি হলো, আপনি খবরটা পেলেন পাওয়ার পর?
শোনার পরে আমি রাস্তায় অজ্ঞান হয়ে গেছি, দূরে বাড়িতে নিছে, বাড়িতে নিয়ে আমার রুমের মধ্যে রাখছে। আমাকে রুমের মধ্যে রাখলে আমি দরজা মাইরা আমার গলার মধ্যে ধরে দিছি।
ওই সময়টাতেই?
হ্যাঁ, ওই সময়টাতে আমি নিজে মারা যাব, গলার জন্য আমি ধরে দিছি। তো আমার ভাই বোন দেখে আছে, দেখে সে কেউ যে আমার ভাই বোন কেউ যে দরজাটা খুলছে, দরজাটা খুললে আমার নামাইছে, নামাইয়া তোর আমার নামাইতেই আমার মানে অজ্ঞান অবস্থা হয়েছে, জ্ঞান ছিল না। বাজার থেকে অনেক ডাক্তার আনছেন, দু তিন ডাক্তার আনিয়া আমার জ্ঞান ট্যান ফিরাইছে। তিন ঘন্টা পর আমার জ্ঞান আইছে, জ্ঞান আসার পরে দিয়া আমাকে আমার নানুর বাড়িতে পাঠাইছে। নানুর বাড়িতে পাঠালেও মানে এই দিন রাত্রে মানে আমার তো কোন সারাক্ষণ আমি চিন্তা ভাবনা করতেছি যে কি আমি কি করলাম, যে আজ নাকি আমি এত ভালোবাসলাম, যে আমার আজ না আমাকে ছেড়ে সে চলে গেছে, একটাবার আমাকে বলে নাই যে আমি যে তাকে কতটুকু ভালোবাসি, সে সব বুঝলো না যে আসলে আমি কি করব। আমার নানু আমাকে ভাত দেয় কিন্তু আমি ভাত খাইতে পারি না, কিন্তু আমার ভাতগুলো আমার পেটেতে ছুটে না, আমার গলা দিয়ে যায় না, যে আমি কি করলাম, যে আমার স্বপ্নগুলো সব ভেঙে গেছে, যে আমার আজ আমাকে ছেড়ে চলে গেছে, আর তো কোনোদিন আমি তাকে দেখতে পারবো না।
তোর আমি কি করবো, এই দিনের রাতটা কোনো প্রকারে কাটাইছি। এরপর দিন তার খবর পেলাম যে তার জানাজা, তার জানাজা পরে মাটিতে লাইব, কিন্তু আমার খুবই ইচ্ছা যে হাসনার মুখখানা আমি একটা বার দেখতাম, কিন্তু আমার মা মারা আমাকে ছাড়তে দেয় না। আমি কত চেষ্টা করছি কোনো প্রকারে আমি যাইতে পারি না। তারপর তাকে কি করছে মাটি দিয়ে দিছে, যখন রাত্রে ১২টা বাজে আমি এদিন মনে মনে বলি যে না আমি মরবো, আমার কোন আবুদ্ধি নেই, কিন্তু আমি তার কয়েকটাকে দেখবো আমি। তারপর আমি রাত্রে ১২টা তার কয়েকবারের পাশে গিয়া মাটির মধ্যে ধরে অনেক কান্নাটি করলাম। কান্নাটি করার
ওই সময়টাতে আপনার সঙ্গে কেউ ছিল রাত ১২টার সময় যখন আপনার কবরের কাছে গেছেন?
আমার সাথে একজন ফ্রেন্ড ছিল, নানুর বাড়ি এলাকারই, শুয়ে শুয়ে কান্তাছি, তার কয়েকবারে মাটি করলে আমি বসে গেছি। তখন সে কি করছে
আমাকে
আমার বন্ধু কি করছে দুর্যোগ করে আমার নিয়ে আসে। এই রাত্রে আমাকে তার কাছ থেকে সারে নাই, আমাকে শক্ত করে ধরছে। এভাবে কয়েকদিন যাবৎ গেছে, কিন্তু তার কথা কোন প্রকারে আমি বলতে পারতেছি না। আমি প্রায় ১০ দিন পর্যন্ত মানে আমার ফ্রেন্ডের মধ্যে ধানা বন্ধ দিই নাই, শুধু খালি পানি টাকা খালি আমার গলাটা ভিজিয়ে রাখি। আমার বন্ধু বান্ধবরা আমার অনেক রিকোয়েস্ট করছে, অনেক বুঝাইছে যে দেখো যা হবার তা হয়ে গেছে, তুমি কোন চিন্তা করো না, প্লাস তুমি যদি মৃত্যু হয়ে যাও তাহলে কি হবে, তুমি বেঁচে থেকে তার জন্য নামাজ পড়ো, ধান কায়রাত করো, তাহলে এটা একটা ভালো কাজ হবে।
আপনার ওই সময়টাতে টার্গেট ছিল যেভাবে হোক আপনিও সুইসাইড করবেন, তাই তো?
হ্যাঁ। তখন কিছুদিন গেছে, কিছুদিন যাওয়ার পর আমার ফ্যামিলি, আমার বড় বোন জামাই, তখন সে আমার ফ্যামিলির সাথে পরামর্শ করছে কি যে এটা অনেকদিন পর, প্রায় দেড় বছর পর তো আমি পাগলের মতন ঘুরাফেরা করতেছি। আমার বোন জামাই পরামর্শ করছে যে আমি যদি তার একটা বিয়ে করাই দিই তাহলে হয়তো তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে,
সে
হাসনার
চিন্তাটা মাথা থেকে ছেড়ে ফেলে দেবে,
বাদ দিয়ে দিব। আমার বোন জামাই কি করছে, একটা বিয়ে টি করছে।
আপনাকে জানিয়ে নাকি না জানিয়ে?
আমাকে জানাইছে।
আপনি বলেছিলেন যে ঠিক করুন,
আমি রাজি হই নাই। তো আমার বোন জামাই বলতেছে কি না না বিয়ে করতে হবে, পাশে আমার ফ্যামিলিও ধরছে যেন বিয়ে করাইতে হবে। আমি বলছি না বিয়ে করবো না, বিয়ে করতে হবে। তারপর আমি একটা প্ল্যান করলাম যে মেয়েটার সাথে বিয়েটি করছে, সে ডিগ্রিতে পড়তো, তো আমি মনে করছি কি সে ডিগ্রি যেহেতু কমপ্লিট করছে তাহলে অবশ্যই সে মোবাইল ইউজ করে, ফোন ইউজ করে, তাহলে তার নাম্বারটা লই। তার নাম্বারটা লইয়া আমি সবকিছু তার সাথে বিস্তারিত বলি,
আপনার জীবন সম্পর্কে।
হ্যাঁ, মানে এরকম কিছু কথা বলতেছি যাতে তার অন্তরে লাগে, অন্তরে লাগার পরে সে যাতে আমাকে ঘৃণা করে। কিন্তু না, সে আমাকে একটা কথা বলছে কি যে অতীতে অনেক কিছু হয়ে যায়, অতীতের কথা বাদ দেন। তখন আমাকে একদিন আমার বোন জামাই নিয়ে গেছে তাদের বাড়িতে, মেয়ের দেখাইছে, আমারে দেখছে। তা আমার দুলাভাইয়া প্রশ্ন করছে যে হীরারে কি তোমার চয়েস হয়, চয়েস হলে বলবা, যদি চয়েস না হয় তাহলে বলবা যে চয়েস হয়েছে না, কোনো সমস্যা না, আমি সমাধান করব। তখন বলছি কি যে না, হীরার যেরকম ভঙ্গি ভাঙ্গা আচার আচরণ না, তারে আমার চয়েস হবে। আমি আবার হাসনা মারা যাওয়ার পরে কিন্তু হাসনার ফ্যামিলির সাথে কিন্তু ঠিকই যোগাযোগ রাখছি, আমার যে বিয়ে করাইবো আমি আবার হাসনার আম্মুর সাথে শেয়ার করছি। তখন হাসনার আম্মা আমাকে একটা বলছে যে বাবা তুমি বিয়ে করো, সারা জীবন কি তুমি এইভাবে থাকবা, তো তুমি যদি বিয়ে করো তাহলে তোমার জীবনে হয়তো শান্তি আসতে পারে। তো আমি আবার একটা কি জানি যে আমার মা বাবা নাই, হাসনার মারে কিন্তু আমার মায়ের মতন দেখি, যে হাসনার মায় যেহেতু বলতেছে যে আমি বিয়ে করতাম, যাক সবাই যেহেতু বলতেছে তাহলে আমি বিয়ে করি। কিন্তু আমি আবার আমার ফ্যামিলি তো অনেক মান্য করি, বয়ফাই, তাই আমি আর কোনো কিছু বলি না, তাদের কথা রাজি হয়েছি।
এই যে ঘটনাগুলো ঘটছে, আপনি তো চাইলে বাড়ি থেকে চলে আসতে পারতেন, বা আপনি তো চাইলে ঘটনাগুলোকে
না, তখন তো আমি বাড়িতে না,
কোথায়
তখন? আমি মাস্টারবাড়ি।
তখন মাস্টারবাড়ি কোথায়? এটা
বালুকা।
ও ওখানে আপনি চাকরি নিয়েছেন?
জি, আমি
চাকরি করছেন। এগুলো সব গ্রামের বাড়িতে ঘটছে আপনার অগোচরে?
জি।
আপনাকে জানাচ্ছে এগুলো যেগুলো হচ্ছে?
আমার শুধু খালি একটাই, আমার দুলাভাইয়া একটু ভুলেক্রমে নিয়ে একটা অন্য একটা বাড়ির কথা বললা, তাদের বাড়িতে নিয়ে গেছি।
তার মানে আপনাকে না জানিয়ে এগুলো সবকিছু করছে, এবং আমাদের ধারণা হচ্ছে আপনাকে বিয়ে দিয়ে দিলে আপনার ভিতরে যে অস্বাভাবিক আচরণ আছে সেটা ঠিক হয়ে যাবে,
সেটা ঠিক হয়ে যাবে। তখন তার ফ্যামিলি থেকে আমার ফ্যামিলির মধ্যে লোক আসছে দেখার জন্য, তারা অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট করছে, খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করার পরে দেয়া তারা কি করছে, বিয়ে ঠিক করছে জানুয়ারির 1 তারিখ।
আপনি জানতেন?
হ্যাঁ, আমার জানা এ করছে।
আপনাকে জানাই তারিখটা ঠিক করছে, আপনি রাজি হলেন কেন?
আমাকে রাজি করাইছে।
কিভাবে রাজি করাইছে?
মানে আমাকে অনেক জোর করে
বিভিন্ন ভাবে ভুলিয়ে ভালিয়ে মোটিভেট করে
বলাইছে, শেষ পর্যন্ত আমার দুলাভাইয়া আমি রাজি হই নাই বলিয়া, এই যে আমার একটা ঘনিষ্ঠ ফ্রেন্ড ছিল নকিব, বলছে যে তুমি রকিব, তুমি হীরার একটু বুঝাও।
আবার সেই নকিব?
হ্যাঁ। তারপরে শেষে ফোন করছে হে হাসনার আম্মার কাছে, হে হাসনার আম্মার কাছে। আমার
বুঝতে পেরেছি, আপনাকে বিভিন্ন ভাবে যেভাবেই হোক না কেন রাজি করিয়েছে
হাসনার আম্মার কাছে। তখন আমি একটা কথা চিন্তা করলাম যে দশ জনের যেহেতু বলতেছে আমার ফ্যামিলি, তারপরে আমি একটু ভয় পাইতেছি, আমি যখন কি করবি, মানে আমি কোনো কিছু
করে ফেললাম, আপনি রাজি হয়ে গেলেন। তারপর
রাজি হওয়ার পরে দিয়া জানুয়ারি 31 তারিখে আমাদের বিয়ে হলো,
2014 সাল।
ফেব্রুয়ারি 1 তারিখে আমাদের বাসর রাত। কিন্তু বাসরাত্রে তাকে আমি কিছু প্রশ্ন করছি যে লিজা আমার কাছে কি তোমার কোনো চাওয়ার আছে, তখন বলছে যে না। তারপরে বলতেছে যে না চাওয়ার আছে, যে কি আছে, আমার সোনের আংটি। তো আমি বলছি যে সোনের আংটি দিব, আমার কাছে আরো কোনো কিছু চাওয়ার আছে? আমি বলতেছি কন্যা। তো তখন সে আমাকে বলতেছে যে আমার কাছে তোমার কোনো চাওয়ার আছে? আমি বলছি যে না, তোমার কাছে আমার কোনো চাওয়ার নাই, আমি তোমাকে পাইছি, এটাই হচ্ছে সবচেয়ে বড়। তাকে আমি মানে সান্ত্বনা দিচ্ছি যে প্রথম রাত্রে, কিন্তু আমার মনের ভিতর জ্বলন্ত আগুন কিন্তু জ্বলতেই আছে। এই মুহূর্তে আমার চোখ দিয়া জোর জোর করে পানি পড়তেছে, আর শুধু খালি হাসনার কথা স্মরণ হইতেছে। এইভাবে হাসনার কথা চিন্তা ভাবনা করে মানে আমি সারা রাত কান্নাটি করছি, সারা রাত কান্নাটি করা।
ও জিজ্ঞেস করেনি কেন কান্নাকাটি করছেন?
হ্যাঁ, সে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কানাডি করতেছ কেন। তখন আমি বলছি যে দেখো আমার তো মা বাপ হারিয়ে গেছে, মা বাপ আমার বিয়েতে নাই, তাই আমি
কানাডি।
তারপর তো বলতেছে আমি জানতে পারছি তুমি কেন কানাডি করতে, হয়তো হাসনা নাই বলিয়া না ওইটার জন্য না, তো তুমি কোনো টেনশন করো না। আমি কথা বলি আমি রুম থেকে বাইরে পড়ছি, পুষ্কনে পারে বসে গিয়া আমি অনেক নিরবতভাবে বসে কান্নাটি করলাম। রাত্রে 3:30 যখন আমি রুমে আসছি, রুমে আসার পরে আমি আবার কান্নাটি করতেছি, কিন্তু মানে কোন ক্রমে তার সাথে আমার মানে যেহেতু আমরা বাসরাত করি নাই, যদি সকালবেলা যদি গোসল না করি তাহলে কিন্তু সমাজের মুখে মুখ দেখাইতে পারবো না, প্লাস আমার ফ্যামিলি বুঝে ফেলাইব। তখন আমি বললাম যে তুমি এক কাজ করো যে তুমি গোসল করো। তখন সে আমাকে প্রশ্ন করতেছে যে গোসলে কাজ তো হয় না, আমি গোসল করবো কেন। তখন আমি বলছি যে দেখো যদি তুমি গোসল না করো তাহলে সমাজের মুখে মুখ দেখাইতে পারবো না, সবাই জানিয়ে লাগব, তো তুমি আমাকে একটু উপকার করো। তখন সে কি করছে গোসল না করিয়া মানে জামা কাপড় চেঞ্জ করে লেছে, তো সবাই জানছে কি যে আমরা আমাদের বাস হয়েছে। তো আমি আসলে লিজাকে বিয়ে করার পরে দিয়া মানে আমি হাসনাকে কোনো ভাবি তাকে আমি বলতে পারছি না, তার ছবি সবসময় আমার সাথে থাকে, প্লাস আমার মোবাইলের মধ্যে তার ছবি, প্লাস আমার মোবাইলের প্রতিটা হোল্ডারের মধ্যে হাসনার নাম লেখা, আমার নাম লেখা। তখন সে আমাকে প্রশ্ন করতেছে যে কি ব্যাপার তুমি হাসনার নাম লেখছো কেন তোমার মোবাইল হোল্ডারে, এখন তো আমার নাম লেখার দরকার। আমি বলছি ঠিক আছে তোমার নাম লিখবো, সমস্যা কি, তাকে আমি বুঝতেছি আসলে, কিন্তু মন তাকে আমি তাকে ভালোবাসতে পারতেছি না, তাহলে তার নামটা আমি লিখবো কিভাবে।
ওকে,
এ অফিসে চাকরি করি, এই অফিসে আমি হাসনা নামে সিগনেচার দিই, সবাই জানে যে আমি হাসনা আমার জীবন মরণ। লিজা যখন আমাকে এই প্রশ্নটা করেছে তুমি এরকম, তখন আমাকে বলতেছে যে তার ছবি আমার মানি ব্যাগে করে, আমি কইছি তার ছবি আমার মানি ব্যাগে প্লাস তোমার ছবি তো আমার মানি ব্যাগে আছে, যে তার ছবিটা যখন আমি তার কাছ থেকে যাইয়া তখন কিন্তু তার ছবিটা আমি সরাই আলাই,
মানে স্ত্রীর সামনে যখন থাকেন তখন আপনি স্ত্রীর ছবিটা রাখেন হাসনা ছবির পাশাপাশি, আর যখন আপনি স্ত্রীর সামনে থেকে চলে যান তখন স্ত্রীর ছবিটা হাসনার পাশ থেকে সরিয়ে ফেলেন।
তারপর একটা বড় ছবি আছে হাসনার, এই ছবিটা কি করছে শোকেসের ভিতরে কি করছে ছবিটা রাখছি, ছবিটা এই যে মুখ জায়গায় রাখছি যাতে আমি শুইতে বসতে উড়তে সবসময় তারা দেখতে পারি। তখন সে কি করছে এটা ফলো করছে, ছবিটা ফলো করার পরে ছবিটা কি করছে সে ওয়েন থেকে নিয়ে অন্য জায়গায় রাখে দিছে, কিন্তু অন্য জায়গায় রাখে দিলে আমি বলছি যে লিজা তুমি ছবিটা কই রাখছো, কো ছবিটা লাকিজির ভিতরে রেখে দিছি। আমি কেন ছবিটা না তা কোন প্রবলেম নাকি, তুমি না বলছো তোমার বান্ধবী তাহলে সমস্যা কি, কিন্তু না আবার ছবি পরে আমি জোর করে আবার এনে রাখছি। তখন মানে সে বুঝতে পারছে যে আমি হাসনাকে আমি খুবই ভালোবাসি, বিয়ে করছি কথা ঠিক আছে কিন্তু আসলে আমি আমার বউকে আমার মন দিতে পারি না, কিন্তু আমার সব ভালোবাসা তো হাসনায় নিয়ে গেছে, তাহলে আমি তাকে আমি ভালোবাসবো কিভাবে। তারপর আমি যখন আমার বউকে বেশি ভালোবাসি না, তখন আমার বউ কি করছে আমার উপর একটা কলঙ্ক জড়াইছে, আমি হাসনার সাথে এন করছি টেন করছি ঘোরাফেরা করছি, প্লাস আমি নাকি ঢাকা কাজের মেয়ের সাথে সম্পর্ক করছি প্লাস বিয়ে করছি, কিন্তু আমি যে আমার ঘরের বউকে আমি বিয়ে করে আনছি তাকে আমি ঠিক মতনে ভালোবাসি না, তাহলে একটা কাজের মেয়েকে কিভাবে আমি ভালোবাসবো আর কিভাবে আমি তাকে বিয়ে করব, যে জায়গায় আমি অন্ধের মতো হাসনাকে ভালোবাসি। মানে এরকম আমার উপর কলঙ্ক দিয়ে সে কি করছে চলে গেছে। তারপর আমি ডিভোর্স দিয়েছি।
চলে গেছে মানে
সে চলে গেছে তার বাবার বাড়িতে।
তারপর আপনি ডিভোর্স দিয়ে দিলেন মানে
চলে গেছে, সে আসে না, সে আসে না, পরে দুজনের মাধ্যমে একটা সমাধান করে লেছি,
দুজন
মানে দুই ফ্যামিলির মাধ্যমে একটা সমাধান করে লেছি।
কতদিনের সংসার আপনাদের?
দুই আড়াই মাসের মধ্যে সমাধান করি।
আমি যেটা বুঝলাম আপনার জীবনের গল্প থেকে, একটা হচ্ছে যে আপনার প্রেম বলেন ভালোবাসা বলেন যেটাই বলি না কেন, ইমোশন বলেন, সেটা নিয়ে আপনাকে গাইড করার মতো কেউ ছিল না। এটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, এটাকে কিভাবে করা উচিত জীবনে, এটাকে নিলে কতটুকু নিতে হবে, এটাকে ছাড়লে কতটুকু ছাড়তে হবে, এটা আপনার জায়গা থেকে কেউ ছিল না। এবং আপনার অপোজিটে যে ছিল যাকে আপনি লাভ করতেন তার জায়গাতেও বোধহয় কেউ একজন ছিল না যারা আপনাদেরকে ঠিকভাবে মোটিভেট করতে পারে। যখন শিশুকালে লাভ করেছেন তখন দুজনের মধ্যে এক ধরনের কম্পিটিশন থাকতো যে পড়াশোনা করলে দুজনেরই ভালোভাবে করতে হবে, পাশ করতে হবে, নাহলে টিচার দাঁড়িয়ে রাখলে লজ্জা পাবেন, এগুলো ভালোই ছিল। কিন্তু এর পরবর্তী জীবনে যেগুলো চলে এসছে সেগুলো ভালো কিছু ছিল বলে মনে হয় না। প্রচুর ঝগড়াঝাটি করতেন আপনারা, আপনি যেটা নিজেই বলেছেন, তারপর আবার নিজেরাই এক হয়ে যেতেন। এই যে ঝগড়াঝাটি করা, এই যে এক হয়ে যাওয়া, এগুলো প্রত্যেকটা মানুষের জীবনে আছে, কিন্তু এই ঝগড়াঝাটি করে 7 দিন কথা না বলা, সিন ক্রিয়েট করা, এগুলো কোনো ভালো লক্ষণ না, এগুলো ধীরে ধীরে মানুষকে খারাপ
করে দিয়ে যায়।
এবং একটা মানুষ কখনোই হঠাৎ করে রাতারাতি সুইসাইড করে না, অনেকগুলো আলামত দেয় প্রথমে, তারপরে সে আলামতগুলোকে হয়তো সে বাস্তবায়ন করে অথবা হতেও পারে। মানুষের বিহেভ নিয়ে কত গবেষণা হয়েছে, কত সাইকিয়াট্রিস্ট গবেষণা করেছেন, তার কোন ইয়ত্তা নেই। আমরা তো খুব সাধারণ মানুষ, শুধুমাত্র জীবনের গল্প শুনি এবং শোনাই। সেই জায়গা থেকে আমরা মোটেও স্পেশালিস্ট কেউ নেই, আমরা শুধু শুনতেই পছন্দ করি এবং শোনার পরে শিখি। কি শিখবো আজকে আপনার জীবনের গল্প থেকে, আপনার কি মনে হয়?
যে আমার মতন এরকম ভুল যাতে কেউ না করে,
যে ভুলটা
যে যে রাগ করা প্লাস সম্পর্ক রাগারাগি করা, কথা না বলা, ওইটার মাঝে কিন্তু একটা জেদ চলে আসে। জেদ চলে কিন্তু মানুষের অনেক কিছু করে ফেলা। যেমন যে আমি হাসনের সাথে রাগারাগি করছি, কিন্তু আমি কি জানতাম যে সে এরকম করবে, বিয়েটি করছে এরকম করে ফেলেছে। আমার মতন এরকম
ভুল বেশ কয়েকটা। এরপরে যে বিয়েটা, এবং সেই বিয়েটা আপনি করলেন যেভাবেই হোক, আপনাকে অনেকভাবে মোটিভেট করা হয়েছে, বোঝানো হয়েছে, এবং তারপরে আপনি সেকেন্ড বিয়েটা করলেন, এবং সেখানে গিয়ে কিন্তু আপনি হাসনাকে নিতে পারেননি। হাসনাও ভুল করেছে। হাসনার ভুলটা হচ্ছে মারাত্মক ভুল, সে সুইসাইড করেছে। এর চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে না। জীবনকে পাশ কাটিয়ে যাওয়ার কোন সুযোগ নেই, এবং সে কাজটা সে করেছে। আর আপনার জায়গা থেকে দেখুন, আপনি তো ভুল করেছেন এক হাসনার সাথে রাগারাগি করে, দ্বিতীয় বিয়ে করেছেন, আপনাকে যে বিয়ে করেছে সেও ভুল করেছে। ভুলের কোন শেষ নেই আপনাদের জীবনে, এবং আপনাদের চারপাশে যারা মানুষ, আপনাদেরকে যারা বুঝিয়েছে, তারাও তো ভুল করেছে। ভুল 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 আর ভুল, ভুলে ভরা জীবন। এবং এই ভুলে ভরা জীবনেই আমরা ভুলে ভরা সমাজ, ভুলে ভরা পরিবারে বসবাস করি। তারপর আমরা ভুল থেকে বাঁচতে চাই, এবং এই ভুল থেকে বাঁচতে চাই বলেই আমরা এখানে হীরার মতো মানুষের জীবনের গল্পগুলো তুলে ধরি। প্রিয় শ্রোতা, আজকে হীরা মাত্র আড়াই মাসের সংসার জীবন নিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে, যে হাসনা থেকে দূরে থাকা যায় না, নয় বছরের হাসনাকে মাত্র আড়াই মাসের লিজার কাছে গিয়ে সে ভুলে যাবে, সেটা এক্সপেক্ট করা মোটেও উচিত না, মোটেও উচিত না। সেই ভুলটা করেছে তার পরিবার এবং সমাজ। একটা বড় গ্যাপের দরকার ছিল, ওকে অন্তত দুই বছর একা থাকার সুযোগ দেওয়া উচিত ছিল, ওকে অন্তত নিজেকে রিয়েলাইজ করার উচিত ছিল যে ওর জীবনে একটা মানুষের প্রয়োজন, যে ওর সাথে ওর দুঃখ কষ্টের ব্যাপারগুলো শেয়ার করতে পারে। সেখানে একটা মেয়ের প্রয়োজন, নারীর প্রয়োজন, তারপরে ওর জীবনে বিয়েটা হতে পারত। এবং তার আগেই জোর জবরদস্তি করে দিয়ে, এবং সেটার পরিণতি যে ভালো হয় না সেটা তো দেখেছে। আপনি এখন তো একটা প্রতিষ্ঠানে কাজ করছেন, আপনার লাইফের এখন প্ল্যানটা কি করতে চান আপনি, ভবিষ্যৎ পরিকল্পনা কি?
ভবিষ্যৎ পরিকল্পনা, আমি টাকা কামাই করে আমি অ্যাকাউন্টে টাকা জমা রাখতেছি, নামাজ পড়তেছি, আর আমি মসজিদে দান কায়রাত করতেছি, যে আমার মা বাপ প্লাস হাসনারে যাতে বেহেশত নসিব করে আল্লাহ তাআলা।
এটা তো ঠিক আছে। এছাড়া আপনি নিজের জীবন নিয়ে কোন স্বপ্ন দেখেন?
নিজের জীবন নিয়ে এখন আমি কোন স্বপ্ন দেখি না, প্লাস আমি বিয়ে শাদী কোন চিন্তা ভাবনা করি না।
এটাই আপনার প্রেজেন্ট সিচুয়েশন?
জি।
আপনার এই স্বপ্নের প্রতি আমাদের কোন আক্ষেপ নেই, মন খারাপ নেই। শুধু একটা কথাই বলার আছে আমাদের লিসনারদের পক্ষ থেকে, তারা অনেক টেক্সট পাঠিয়েছেন যেগুলো আমি একটু পরেই পড়ব, যে আপনি একটা গ্যাপ নেন, সময় নেন। হ্যাঁ, যে ভুলটা হয়েছে ফার্স্ট বিয়েটা করে, আপনি আগামী দুই তিন বছর এই বিয়ের ধার কাছতেও যান না। হ্যাঁ, আপনি যদি হাসনাকে ভালোবেসে যদি আপনি হাসনাকেই শুধুমাত্র অনুভব করেন এবং মনে করেন যে হাসনাকে ছাড়া আপনার জীবনটা আপনি অন্য কোনো মেয়েকে দিতে পারবেন, আপনি সারা জীবন সিঙ্গেল থাকেন, কোনো আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করেন, আপনি যদি ধর্মের দিকে আছেন, ধর্ম পালন করেন, তখন ধর্মকর্মে বিয়ে করা তো ফরজ, এবং সেই জায়গাটা থেকে আপনি অবশ্যই একটা না একটা সময় আপনার বিয়ে করতেই হবে, কিন্তু আপনার অবশ্যই সেটার জন্য একটু সময়। আপনার বয়স কত এখন?
পঁচিশ
বছর। আপনি চার পাঁচ বছর গ্যাপ নিতেই পারেন, নিয়ে আপনি অর্থ রোজগার করেন, নিজের পায়ে দাঁড়ান, এবং তারপরে গিয়ে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আসলে কি করবেন, ঠিক আছে। এখনই আপনার ধুমধাম করে বিয়ে করার সময় হয়নি, এবং না করাটাই উচিত। আপনি আপনার সঠিক সিদ্ধান্তে আছেন, সঠিক জায়গাতেই আছেন। আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই প্রিয় শ্রোতা, এবং একটু পরেই আবারও ফিরে আসতে চাই আমাদের হীরার কাছে। কে কি বলেছে আমরা শুনব। আপনারা যদি ওকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি, facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিলেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক এই গানটার পরপর।
সোহাগপুর গ্রামে একটা মায়া দেখেছিল, সেই দিঘিতে হায় অচানক পুষ্প ফুটেছিল। অচানক পুষ্প ফুটেছিল, পড়ে চাঁদের ছায়া, রাত নিশীথে মন পীড়িতে কাণ্ডা মোরে মায়া, ঘন কালো দিঘির জলে নামে চাঁদের ছায়া, রাত নিশীথে মন পীড়িতে কাণ্ডা মোরে মায়া, না কাইন্দ না মন কাইন্দা ফায়দা নাই, বন্ধুয়ারে সাথে নিবা কাহার উপায় না, চাঁদের ছায়া হয় কি মায়া মনে কষ্ট হয়, মরণ কালে বন্ধুর সাথে হবে পরিচয় গো বন্ধু হবে পরিচয়, সোহাগপুর গ্রামে একটা মায়া দিঘি ছিল, সেই দিঘিতে হায় অচানক পুষ্প ফুটেছিল, দুঃখ মনে রাখো বনের দুঃখ বনে, মরণ কালে হবে দেখা বন্ধু আরো শোনে, কান্দো না কান্দো না মন কান্দা ফায়দা নাই, বন্ধু আরে সাথে নিবা তাহার উপায় না, মায়া দিঘির কালো উড়াল বায়ু মরণ কালে বন্ধুর সাথে হবে পরিচয় গো বন্ধু হবে পরিচয়, সোহাগপুর গ্রামে একটা মায়া দেখেছিল, সেই দেখিতে হায় অচানক পুষ্প ফুটেছিল, সোহাগপুর গ্রামে একটা মায়া দেখেছিল, সেই দেখিতে হায় অচানক পুষ্প ফুটেছিল।
অসম্ভব সুন্দর একটি গান, যে গানের সাথে জীবনের অনেকখানি গল্প মিলিয়ে গেছে, হীরার জীবনের গল্প। বেশ কিছু কমেন্টস আমরা পেয়েছি প্রিয় শ্রোতা ফেসবুক থেকে, আমরা কিছু কমেন্টস পড়তে চাই। এহসানুল হক লিখেছে, হীরার কথা শুনে চোখের জল ধরে রাখতে পারলাম না, অভিমানী হাসনা হেনার আত্মহত্যার কথা শুনে আরও বেশি কষ্ট হচ্ছে। জান্নাতুল ফেরদৌস লিখেছে, হাসনা হেনার মতো অনেক মেয়ে আছে যারা অল্প কষ্টেই নিজেকে শেষ করে দেয়, তবে এই গল্প থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি করে সুন্দরভাবে বাঁচা যায়। ভোরের শিশির লিখেছে, পৃথিবীতে কিছু ভুল থাকে যারা প্রস্ফুটিত হবার আগেই ঝরে যায়, হীরার প্রেমিকাও তাদেরই দলের, শুধু প্রার্থনা সে যেন ভালো থাকে। বর্ষারানী লিখেছে, হীরা আর হেনা নাম দুটোতেই কত মিল, কিন্তু তাদের মিলন এই দুনিয়াতে সম্ভব হল না, ভালোবাসার মানুষের জন্য হীরার কান্না শুনে আমি নিজেও কেঁদেছি। আবুল কালাম আজাদ লিখেছে, হীরা ভাই আপনি কখনোই ভেঙে পড়বেন না, হেনা যে ভুল করে দুনিয়া ছেড়ে চলে গেছে সেই একই ভুল আপনার বেলায় যেন না হয়, জীবনটা অনেক মূল্যবান তাই সুন্দর করে বাঁচবার জন্য সামনে এগিয়ে চলুন। পাতালপুরীর রাজকন্যা লিখেছে, হীরার দ্বিতীয় বিয়ে করা উচিত হয়নি, আর বিয়ে করবার পর স্ত্রীকে অবহেলা করে সে আরো বড় ভুল করেছে, আর এজন্য সবচেয়ে বড় দায়ী হল হীরা পরিবার। শামিমা জুই লিখেছে, যে চলে গেছে তার জন্য বেশি বেশি না ভেবে হীরার উচিত যারা জীবিত ও তার কাছের মানুষ তাদের জন্য ভালো কিছু করা। নয়নের তারা লিখেছে, লিজা নামের যে মেয়েটি হীরা বিয়ে করেছিল তার কাছে হীরার ক্ষমা চাওয়া উচিত, কেননা মেয়েটির কোন দোষ ছিল না। শ্রাবণ আহমেদ লিখেছে, হীরা যদি তার স্ত্রী লিজাকে মেনে নিত তবে তার জীবনটা আরো অনেক সুন্দর হতে পারত। শিউলি আক্তার লতা লিখেছে, একজন মানুষের সব স্বপ্ন কখনো পূরণ হয় না, তাই বাস্তবতাকে মেনে নিয়ে হীরাকে আবারও নতুন করে জীবন শুরু করতে হবে, হীরার জন্য শুভকামনা। প্রিয় শ্রোতা, অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি, অনেক অনেক কমেন্টস, শত শত হাজার হাজার কমেন্টস দিয়ে ভরে গেছে আমাদের ফেসবুক। আমরা এ পর্যায়ে বলতে চাই, যারা আজকে আমাদের পেজটিতে লাইক দিয়েছেন তাদের মধ্যে বেস্ট লাইকার হচ্ছেন আফরিন রহমান, এবং একই সাথে যারা মন্তব্য করেছেন তাদের মধ্যে থেকে একজন আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ মন্তব্যের জন্য পুরস্কার পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তোহিরা, আমাদের শ্রোতা যারা এই ধরনের কথা বলছে ফেসবুকে এবং বিভিন্ন রকমের কমেন্টস করছে, কি বলার আছে আপনার তাদেরকে? এই যে কমেন্টসগুলো আপনি শুনলেন,
আমি তাদের কাছে বলার আছে যে আমার মতন এরকম বল যাতে কেউ না করে, যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে যাতে আমার মতো রাগারাগি ঝগড়া বিবাদ যাতে না করে, তারা যাতে সুখে শান্তিতে দিন কাটানো চিন্তা ভাবনা করে, প্লাস আবার যদি বিয়েও করে, বিয়ে করার পরে যাতে অন্য একটা মেয়েকে বিয়ে করে এরকম কষ্ট দেওয়া ঠিক না, উচিত না, কিন্তু আমার মতন এরকম বল যাতে না করে।
এবং একই সাথে এটাও কি ঠিক উচিত না যে যদি মনে হয় যে আমি ওই মেয়েটাকে সুখী করতেই পারবো না তাহলে বিয়েটা তাতে নাই করে?
আবার যে একটা কি যে আমি মেয়েকে যেহেতু ভালোবাসি মনে প্রাণে তাকে পেলাম না, তাহলে আমি অন্য একটা নারীর প্রতি লোভ করলাম না, প্লাস অন্য একটা নারীকে আমি বিয়ে করলাম না,
রাইট?
এইভাবে আমি
সেটা একটা গ্যাপ নিয়ে
এরকমই থাকবো,
রাইট?
এরকমই থাকবো।
আপনি হ্যালো ইট 920 তে কেন আসলেন?
আমি আসলাম যে লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে যে আমার এই হাসনার জন্য যাতে সবাই দোয়া করে,
হাসনার জন্য যাতে সবাই দোয়া করে, এই দোয়া চাইতে আপনি হ্যালো।
আমি সবার কাছে আমি দোয়া চাই যে আমার হাসনার জন্য যাতে দোয়া করে, যাতে আমার হাসনার বেহেস্ত নসিব হয়। আমার সবার কাছে আমার এই অনুরোধ, ছোট বড় মুরব্বী সবার কাছে আমার এই অনুরোধ।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে হীরার জীবনের গল্প। আমরা হীরার জীবনের গল্পের এখানে ইতি টানছি। প্রিয় শ্রোতা, আমরা গত সপ্তাহের যিনি অতিথি ছিলেন সুচি এবং তার হাজবেন্ড মাকসুদ, তাদেরকে নিয়ে যে প্রতিক্রিয়া আমরা পেয়েছি ফোনে, সেই প্রতিক্রিয়া আমরা এখন আপনাদেরকে শোনাব এবং তারপর আমাদের হ্যালো ইট 920 তে যারা আসতে চান তাদের কিছু কথা আমরা শুনব। শুনে আজকের মতো আমরা হ্যালো ইট 920 শেষ করব। এর পরের পর্বটি হয়তোবা ঈদের দিন পড়বে, সে পর্যন্ত আপনাদের সবাইকে অনেক ভালো থাকতে হবে এবং সবসময় এবিসি রেডিওর সাথেই থাকতে হবে। শুভরাত্রি।
আমি আকরাম হোসাইন বলছি। আমি মাকসুদ ভাইয়ের জীবনের গল্পটা শোনার পরে আমার কাছে অত্যন্ত খারাপ লেগেছে। আমি তাকে হেল্প করতে চাই এবং তার জন্য দোয়া করতেছি, তার ওয়াইফকে যেন আল্লাহ সুস্থ করে দেয়।
আমি বাবলি বলছি। মাকসুদের ঘটনা বলি শুনলাম, তার স্ত্রীর যে অবস্থা আল্লাহ তাকে মাফ করুক, তার জন্য দোয়া করি। আমাদের মন আছে, সামর্থ্য।
আমি দেলার বলছি। মাকসুদুল ভাইয়ের জীবনের গল্পটি শুনলাম। মাকসুদুল ভাইকে বলবো যে হাসপাতালে টাকার চেয়ে বেশি প্রয়োজন হয় একজন পরিচিত মানুষের, সে যেন একটা পরিচিত মানুষের সঙ্গ নিয়ে চলাফেরা করে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
FM 89.2
Active Zinc Mouthwash এবং Microshine Crystal সমৃদ্ধ নতুন Close Up Deep Action দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ। কারণ Close Up আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো Active Zinc Mouthwash এবং Microshine Crystal সমৃদ্ধ নতুন Close Up Deep Action দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ। কারণ Close Up আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ,
আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
আমি মোহাম্মদ ইকতিয়ার ফয়েজ, মাকসুদ ভাইয়ের যে গল্পটা শুনছি আমার অনেক খারাপ লাগছে, কান্না আসতেছে। আমার দোয়া করে যেন তার স্ত্রী সুস্থ থাকে এবং পরিবার নিয়ে ভালো থাকে।
আমি ইসমাইল হোসেন বলতেছি, আমি মাকসুদ ভাইয়ের সব ঘটনা শুনছি। আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষ আছে, প্রত্যেকে যদি 1 টাকা করে দেয় তাহলে অনেক টাকা হবে, তাদের সাহায্যের জন্য আর প্রয়োজন হবে না। সবাই কিছু কিছু করে সাহায্য করুন।
জাকির হোসেন বলছি, মাকসুদ ভাইয়ের স্ত্রীর কাহিনি আমাদেরকে পরেশান করেছে, তো মাকসুদ ভাইকে একটা অনুরোধ, তার স্ত্রীকে আল্লাহর হাত থেকে বিক্ষেপ হওয়ার জন্য একটা পরামর্শ দিচ্ছি।
আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, সুজিয়াপুর জন্য খুব খারাপ লাগছে। আমি তার জন্য কয়েকটা মসজিদে দোয়ার ব্যবস্থা করছি। আমি আশা করছি আল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ করবেন এবং তার বাচ্চার মুখে হাসি উঠাবেন।
আমার নাম মোহাম্মদ মামুন, মাকসুদ ভাই এবং সুচিয়াপুর গল্পটা দেশ না, আমার কাছে অসাধারণ লেগেছে। সুচিয়াপুর যে সমস্যা, আমার ওয়াইফের একই সমস্যা ছিল, আমি আমার ওয়াইফকে সুস্থ করেছি।
নুরুন নবী বলতেছি, মাকসুদ ভাইয়ের জীবনের কাহিনী শুনে আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক কান্না পাচ্ছে। মাকসুদ ভাইয়ের বাস্তবে আসলে আমি মা হিসেবে আমি বলতেছি, আম্মা আপনি ভালো হয়ে যাবেন, আপনি কোনো চিন্তা করবেন না।
আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। সুচি আপু, আমি তোমার আর্থনাদ শুনে চিৎকার করে কাঁদছিলাম, কিন্তু তোমাকে দেবার মতো আমার কিছুই নেই। কেউ যদি তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তাহলে আমি লাখো মানুষকে সাক্ষী রেখে ওয়াদা করছি, আমি কিডনি বিক্রি করে হলো তোমার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
আমার নাম রুমা স্যার কাজল। ছোটবেলায় আমার বাবা মারা গেছে যখন আমার বয়স 1 বছর, সেই থেকে আমার কষ্টগুলা সহ্য করেছি আমার জীবনে। আমার মনে হয় না যে অন্য কোনো মেয়ে সহ্য করতে পারবে। আমার জীবনে কি কি ঘটেছে আপনাকে আমার কষ্টগুলো শেয়ার করতে চাই।
আমার নাম আয়শা, আমার জীবনের গল্পটা খুবই কষ্টের। আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, জানি না কোথায় থাকবো, কোথায় একটু আশ্রয় পাবো, কোথায় একটু মাথা গুজার ঠাই পাবো। আমি আমার জীবনের গল্পটা এই প্রোগ্রামে এসে বলতে চাই, প্লিজ আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়া হোক।
আমার নাম বিল্লাল হোসেন, আমি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলাম, দালালের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছি, ওইখানে দীর্ঘদিন জঙ্গলে বসবাস করতে হয়েছে। আমরা 10 জন ছিলাম অনাহারে মৃত্যু সজ্জায়, কোন রকম আমরা দেশে ফিরে আসছি। বাংলা সরকারের সহযোগিতা আমি সকল মানুষের আমাদের জীবনের গল্পটা বলতে চাই, আপনারা যদি আমাকে একটু সুযোগ করে দেন।
আমার নাম সুমি, আমি এক বছর ছোটবেলা থেকে বড় হয়েছি, আমার মা বাবা মরে গেছে, এখন তারা নানান ভাবে আমার নির্যাতন করতেছে। আমি আপনাদের অনুষ্ঠানে এসে আমার জীবনের সব কথা বলতে চাইতেছি।
আমার নাম মাহবুব আলম, আমার জীবনে হাসি খুশিতে অনেক খারাপ ছিল, কোনো কিছুরই অভাব ছিল না, হঠাৎ করে একটা মেয়ের সাথে রিলেশন হলো, ও আমাকে রেখে চলে গেছে। এই বিষয়ে আমি এবিসি রেডিওতে কথা বলতে চাই, যদি একটু সুযোগ করে দেওয়া যায় তো।
আমার নাম স্বপ্না, আমার লাইফে অনেক ধরনের ঘটনা ঘটে গিয়েছে, 1.5 বছর ধরে আমি চোখে দেখতে পাই না। আমার লাইফে সুখ দুঃখ সবকিছুই ছিল, সব মিলে আমাকে যদি একবার সুযোগ করে দেন আমি আপনাদের এখানে এসে আমার ঘটনাগুলো শেয়ার করতে চাই।
আমার নাম মোহাম্মদ মাহফুজ, আমার বোন জামাই আমাকে জীবন তা নষ্ট করে দিয়েছে, খারাপ কাজে লিপ্ত করে। আমার কাছে যদি একটু আসতে একটু সুযোগ করে দিতেন আমি আপনার কাছে চিরদিনই থাকবো।
আমি মামুন, আমি উপন্যাস লিখতাম, সাংবাদিকতা করতাম, কিন্তু একজনকে ভালোবেসে তারপর সব হারিয়ে এখন ফেরারি র‍্যাব মার্ডার মামলা আসামি, জীবনের গল্প বলতে চাই।
আমার নাম শিপু, আমার বন্ধুদের সাথে আমি 8 বছর ধরে ইয়াবা সেবন করতেছি। আমি বন্ধুদের কারণে 4টা মেয়ের জীবন নষ্ট করছি, যার কাছ থেকে ইয়াবা খাইতাম তার দিয়ে আবার ফিজিক্যাল রিলেশন করাইতাম, ইয়াবার টাকাটা লাগতো না আর কি। আমি ভাই আপনাদের এখানে আসতে চাই যে আমার কথা শুনে আরো অনেক কি ভালো হয়ে যায়।
আমি আলামিন, জীবনে অনেক কষ্টের বিনিময়ে আমি বড় হয়েছি। যেভাবে ঢাকা আসছি, কাজ শিখছি, মামতো বোনের সাথে আমার ভালোবাসার সম্পর্ক হয়। বিয়ার যতদিন চালাচার মাঝে আমার ভিতরে বিয়েটা ভেঙে যায়। অনেকদিন যাবৎ নিশ্চয় বসতেছিলাম যে আমার জীবন কাহিনী আমি এদিকে বলতে চাই।
প্রেমের পত্তি জলে পত্তির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। মনে প্রেমের পত্তি জলে পত্তির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। সংসার সৃষ্টি আদম হাওয়া, সেই প্রেমেরই দেখা পাইলে হইত সবই পাওয়া। প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া, সেই প্রেমেরই দেখা পাইলে হইত সবই পাওয়া রে, হইত সবই পাওয়া। মনে প্রেমের পত্তি জলে পত্তির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। স্বর্গ প্রেমে নরক প্রেমে বাঁচা মরা, প্রেম কইর না দেহের সনে আত্মার সনে ছাড়া। প্রেমে স্বর্গ প্রেমে নরক প্রেমে বাঁচা মরা, প্রেম কইর না দেহের সনে আত্মার সনে ছাড়া রে, আত্মার সনে ছাড়া। মনে প্রেমের পত্তি জলে পত্তির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার।
Close Up presents Hello 8920 Close Up, the closer the better. আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিং মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
This track was downloaded from FusionBD.com.